4 জুন 2016, মডেল টাউন জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা। বয়ান পেশ করছেন তরজমান আকাবির আর বিল্লাহ শেখুল হাদিস হযরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম।
فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ. وقال عليه الصلاة والسلام: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال عليه الصلاة والسلام: ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ জল জলাল ও মানবালুর সীমাহীন মেহরবানি যে তিনি আমাদেরকে ইমান এবং ইসলামের দৌলত দান করছেন। সারা দুনিয়ার বাদশাহী যদি নসিব হয়, কিন্তু ইমান থেকে মারুম সে কপাল পোড়া। আর যার কিছুই নাই কিন্তু বুকে ইমান আছে, সে শ্রেষ্ঠ ধনী, সবচেয়ে বড় ধনী। ইমানওয়ালা সবচেয়ে বড় ধনওয়ালা। মানুষ মনে করে যে পয়সা বেশি হলে ধনী হয়, পয়সা হলে জরুরত পুরা হয়। পয়সা হলে জরুরত পুরা হয়, পয়সা হলে একটু আরামে থাকার ব্যবস্থা হয়। কিন্তু মানুষ মানুষ হয় আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বারা। মানুষ সুন্দর হয় রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নতের দ্বারা। যার বুক ইমান থেকে খালি তো তার জীবন মাটি এবং সব কিছু অন্ধকার, দু জাহান তার বরবাদ। ইমান যার আছে সে যাই কিছু আমল করে সেটার দাম আল্লাহ বিশ্বাস দিয়ে দিবেন, এর মর্তবা রব্বুল আলামিন অবশ্যই দান করবেন। মুসলমানদের ইমানের একটা বরকত যে মুসলমানরা যে যা কিছু আমলের তৌফিক হয় কিন্তু নিজের সব আমলকে কবুলের অযোগ্য মনে করে। কোনো মানুষ এটা মনে করে না যে ভাই যে আমি খুব নামাজি, আমার সবগুলি নামাজ আল্লাহর দরবারে একদম পয়লা নম্বরে কবুলযোগ্য। কোনো মুসলমান এটা মনে করতে পারেই না। যত বড় রকমের উঁচু স্তরের আলেম হোক, ওলি হোক, বুজুর্গ হোক, গাউস হোক, আবদাল হোক, মুজাদ্দেদ আজম হোক, এমনকি সাহাবা তাবি, এমনকি আল্লাহ নবীরা পর্যন্ত মনে করতে পারতেন না যে আমার আমল আল্লাহর দরবারে কবুলযোগ্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করলেন, সঙ্গে হযরত ইসমাইল আলাইহিসসালাম বাপ বেটা দুজনে দোয়া করতেছেন যে হে আল্লাহ, যে কাবা নির্মাণের আমলের তৌফিক তো হল কিন্তু এই এই আমল কোনো ক্রমে কবুলযোগ্য না, নিজ গুণে নিজ দয়ায় আপনি আমাদের আমলটা কবুল করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যদি এত বড় পয়গম্বর এবং খলিলুল্লাহ হইয়া আল্লাহ পাকের নিকট এতটা বিনয়ের সাথে আমল কবুলের জন্য দরখাস্ত এবং ফরিয়াদ করেন, সে কোন মুসলমানের জন্য সম্ভবই কথা মনে করা? আমি বড় হজওয়ালা, বড় উমরাওয়ালা, বড় দানকারী, হ্যাঁ না, বড় বেশি তাহাজ্জুদওয়ালা, বড় ইলেমওয়ালা, বড় বুখারী শরীফের খেদমতওয়ালা এবং বহুত বড় দিনের খেদমত মেহনতওয়ালা, হ্যাঁ, এই কথা মনে করা কোনো মুসলমানের জন্য কীভাবে সম্ভব হতে পারে? যে এমনটা মনে করে কোনো আমলের পর, কোনো এলমের পর, কোনো দিনই কাজের পর, যা আমি খুব কিছু করে ফেলছি, তার আমল পুরোটা বৃথা, সবটা একদম নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস আছে, বান্দা যখন কোনো আমল করে আর বলে যে হে আল্লাহ, আপনি নিজে মেহরবানি করছেন, আপনার দয়াতে আমলটা হয়েছে, আল্লাহ পাক তখন বলেন যে আমি করলাম, পরিশ্রমে করলাম তো তুমি, আমি তো বলছিলাম যে নামাজ পড়ো, কত লোক পড়ে না, তো তার তুমিও তো না পড়তে পারতাম, কিন্তু তুমি পড়ছো, আমি করলাম করলা তো তুমি, এই জন্য আমি খুশি হয়ে তোমাকে অনেক বড় সম্মান আর পুরস্কার দান করব। আর বন্ধা যখন কোনো আমল করে, নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, হজ করে, উমরা করে, এরপরে বলতে থাকে যে আমি করছি, তখন রব্বুল আলামিন বলেন তুমি করলে কোন জায়গায়, আমি না করেছি। কত লোক আছে ধারি ধারণা এই সকল আমলে, যে আমি তোমার দিলের বিচার, দিলটাকে বিচারণ বানিয়ে দিচ্ছি, তোমাকে মহব্বত দান করছি, আমার আমার ভয় দান করছি, আমার প্রতি টান এবং আকর্ষণ দান করছি, মায়া মহব্বত দান করছি, বেচাইনি বিকুলতা দান করছি, এর পেয়াদা পাঠায় যেরকম বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় ধরে নিয়ে আসে, তোমার অন্তরে মহব্বত আর ব্যাকুলতার পেয়াদা পাঠায় তোমাকে ধরে নিয়ে আসছি আমার খুশির আমলে মশগুল হওয়ার জন্য, যদি তুমি করলে খুশি হবে তো আমি করেছি, করাইলাম আমি, তৌফিক দিলাম আমি, আর তুমি এখন দাবি করো যে তুমি করছো, আল্লাহ তাআলা তার উপর নারাজ হন এবং তার জন্য শাস্তির ফয়সালা হয়। আউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বললেন না? হ্যাঁ, কোন বাচ্চা সে যদি বলে যে আব্বা মা, বাবা মা কি করছে, আব্বা মা কি করছে, হ্যাঁ আল্লাহর হুকুমে জন্ম হয়েছে, ওরা আমারটা আমি খেয়েছি, আমার ঠোঁট দিয়ে আমি দুধ পান করছি, আমার হাত পা দিয়ে আমি হাসছি, নিজের মুখে খাইছি, আমি কষ্ট করছি, বাপ্পা কি করছে, তো বাবা মার কতটা কষ্ট পান, সারা জীবন যে সন্তান বলতে থাকে যে বাবা মার এহসান, বাবা মার মেহরবানি, বাবা মার দয়া, বাবা মার দোয়া, তাদের দোয়া শিলাতে আল্লাহ দিয়েছেন সব, যে বাপ্পা এইটুকু কথা শুনে মনে হয় যে সাত রাজার ধনের চেয়েও সেরা ধন পাওয়া যায় এই সন্তানের এই এক একটা কথার দ্বারা। হ্যাঁ, অনেক সন্তান আছে সারা জীবন বাবা মার সামনে কৃতজ্ঞ থাকে যে আমার জীবনে কিছুই ছিল না, সব বাবা মার দোয়া। অনেক বা কোন কোন মানুষকে আমি এরকম দেখছি একেবারেই পথের ভিখারি, মিসকিন, ফুটপাতের মানুষ, কিন্তু এখন সে কোটি কোটি টাকার মালিক, অনেক বড় ধন সম্পদের মালিক, অসংখ্য বাড়িঘরের মালিক ঢাকা শহরের মধ্যে, কিন্তু লোকটা এই সব কিছু বলতে থাকে যে বারবার সব আমার মা বাবার দোয়া, আমার জীবনে কিছুই নাই আমার মা বাবার দোয়া ছাড়া, এগুলো কাঁদতে থাকে। মা বাবা হতবাক, কিরে তোরে আমি খাওয়াইতে তো পারতাম না, আরে দুই বেলা প্যাট করে খাইতেও দিতে পারিনি, কত কষ্ট করছি, নিজে কষ্ট করছি, তোদের খাওয়াই দিতে পারিনি, খাইতে দিতে পারিনি, সেজন্য কষ্ট করছি, কত কষ্ট লাগছে। আর এইটুকু যে বড় হয়েছে, নিজে কাজ করছো, মেহনত করছো, পরিশ্রম করছো, একসময় কুলি ছিলাম, কুলি সরকার হয়েছ, ফের আল্লাহ পাক দিচ্ছেন, ফের ব্যবসা বাণিজ্য করছো, আল্লাহ বরকত দিচ্ছেন, আরো দিচ্ছেন আল্লাহ তাআলা, ফের বড় একসময় বিরাট ব্যবসা করছো, ফের ফ্যাক্টরি দিছো, ফের আল্লাহ তাআলা আরো দিচ্ছেন তো বাড়িঘর করছো, ভালো ভালো আত্মীয়জনের সঙ্গে আত্মীয়তা করছো, আল্লাহ আরো বাড়াইছেন আরো বাড়াইছেন। তো বাবা মা এটা মনে করে যে ও নিজে এত পরিশ্রম করলো, দোয়া করছিলাম আমরা বটে, দিচ্ছেন তো আল্লাহ, কিন্তু ওর নজর যে বাবা মার দোয়ার উপরে, আমার বাবা মার দোয়ার উপর করছে আল্লাহ দিচ্ছেন। দেখেন এই সন্তান কতটা কিসমত হওয়া, কতটা ভাগ্যবান, সব মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে সম্মান করতে বাধ্য হয়, এই ছেলে আমাদের সমাজের অনেক সম্মানিত ছেলে, অনেক ভাগ্যবান ছেলে, হ্যাঁ অনেক ভদ্র ছেলে, সব মানুষ আপন পর সকলে তার প্রশংসা করতে বাধ্য হয়। ওই মানুষ যে যেরকম জীবনের সব ক্ষেত্রে যা কিছু তার জীবনের নিয়ামত সে শুকর গুজারি করতে থাকে, বলে যে আমাকে আমার আল্লাহ দিচ্ছেন, আমাকে আমার আল্লাহ দিচ্ছেন, ফ্যাক্টরি দিচ্ছেন বলে আমাকে আমার আল্লাহ দিচ্ছেন, হাজার হাজার বিঘা বলে আমাকে আমার আল্লাহ দিচ্ছেন, হ্যাঁ টফিক হয়েছে বলে আমার আল্লাহ দিচ্ছেন, আল্লাহ পাক করেছে, নামাজ সারা জীবন ছুটে না, এক অর্থ কোন রকম বিলম্ব হইলে বা ছুটলে মনে হয় যে যান শেষ হয়ে যায়, তো কিন্তু ফের নামাজ কাজা করে বা যেভাবে পড়ে নিয়ে আল্লাহ তালার কাছে মাফ চায়, তো যাই করি রবুল আলমই করেছে, রমজানের রোজা এক জীবনও ছুটে নেই বা একটাও ছুটে না, অথবা আগে ছুটলে এখন ঠিক মতো করার তৌফিক হয়, তো আমার আল্লাহ রোজার তৌফিক দিচ্ছেন, আগে ছুটছিল রবুল আলমী এখন আমাকে তৌফিক দিতেছেন, এই বন্দা নিঃসন্দেহে জান্নাতি বন্দা, এইরকম আমলের রং যার হয় আল্লাহ পাকের জাতের উপরে তার এমন নজর থাকে, আল্লাহর সন্তুষ্টির এত ফিকির থাকে, তালাশ থাকে, আল্লাহকে রাজি করতে পারবে যে এমনটা আনন্দিত হয়, আল্লাহর কসম কোরআন সুন্নার আলোকে এই লোক জান্নাতি মানুষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে রব হিসাবে পায় খুশি, আমার রব তো আল্লাহ, আমার দিন তো ইসলাম, আমার রবি প্যার রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এর উপরে সে অনেক খুশি অনেক আনন্দিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও তার এই ঈমান ও ইসলামের মজা স্বাদ ফল দুজাহান নিশ্চিত ভোগ করবে ইনশাআল্লাহ, মুসলমানের ভুল ত্রুটি থাকে, আসুন কোরআন সুন্নাহ আল্লাহ আমাদেরকে পড়ার এবং বুঝার তৌফিক দান করে, অনেকে তো পড়েই না কিন্তু বুঝার এবং জানার চেষ্টা করে, অনেকে পড়ে কিন্তু বুঝে না বুঝেই আমরা চিৎকার করতে থাকি, হ্যাঁ এই এই কোরআন পড়ার পরে কেউ রাজনীতিবিদ, কেউ পণ্ডিত, কেউ বুদ্ধিজীবী, কেউ বড় লেখক, সারা দুনিয়ার সুনাম সুখ্যাতির পিছনে ব্যস্ত, আর এই কোরআন পড়ে কেউ বাইরে বুঝতে হবে, কেউ জুনায়েদ বাগদাদি, নিজামুদ্দিন আউলিয়া, খাওয়া জামুদ্দিন চিশতি, এই কোরআন পড়ে কেউ হাফেজ চৌধুরী, পীর চৌধুরী, সদর চৌধুরী, এই কোরআন পড়ে একটু সেগুলো নিজ পাওয়ানা চাকরি আসা হজরত মাওলানা ইলিয়াস হাকিম উল মত পাওয়ানা আসা বলে দাবি, এই কোরআন কাউকে ইমাম রব্বানি মাওলানা সিদ্দিকুল গঙ্গি বানায় দিয়েছে, হজরতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুরি, হজরতুল ইসলাম হজরত ইমাম গাজালি বানায় দিয়েছে, এই কোরআন কাউকে উপরে উঠাইছে উর্দে উঠাইছে, এই কোরআনের হক আর মর্ম মর্যাদা না বোঝার কারণে অনেকে নিচে নামতে বাধ্য হয়েছে, এই কোরআনের অমর্যাদা মানুষকে নিচে নামায়, আর কোরআনের মর্যাদা যে বুঝে, কোরআনের নূর আর রং যার অন্তরাত্মায় জীবনে পৌঁছে আল্লাহর কসম সাত আসমানে মুক্তি হয় তার আসল, আরে ভাই বেফিকির থাকো, এই প্রেশার হয় না, চুপ করে আরামসে বসে, আমি তো আরামসে বসে আছি, তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হইছ, যত মহব্বত এতটুকু করো যতটুকু আমি সহ্য করতে পারি, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আহা এই সকল মানুষরা কেমন মানুষ ছিলেন, আপনাদের এই কেরানীগঞ্জে থাকতেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার জানা মতো এই কেরানীগঞ্জের মানুষরা এই মানুষটাকে অনেক মহব্বত করতেন, অনেক শ্রদ্ধা করতেন, অনেক বেশি তার প্রতি আন্তরিক এই শহরের মানুষরা, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়, হাফেজ জহিরুর রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ, আমাদের মহান বুজুর্গ, তিনি গহরডাঙ্গা মাদ্রাসায় গেছিলেন, ওখানে গহরডাঙ্গা মাদ্রাসার পাশেই সদস্য হুজুরের কবর, তো মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহকে সদস্যাব নামে অভিহিত করা হইত, হুজুরের কবর জিয়ারতের পরে এই কবরের পাশের হেলথখানার ভিতরে হাফেজ জহিরুর বলে যে আমি রাত্রিবেলা শুইলাম, তো দেখলাম যে কবরের দিক থেকে খুশবু আসছে। তা আমি ভাবলাম যে কিসের খুশবু এটা, তা আমি উঠলাম গিয়ে কবরের কাছে গেলাম, তো কবরের মাটি হাতে নিয়ে শুকিয়ে দেখলাম কবরের মাটি থেকেই খুশবু আসতেছে, তাজা কবরের মাটি থেকে খুশবু আসতেছে। আর যে নামিয়ে দিলাস জিন্দা শুধু বয়েস, আল্লাহর জন্য জীবনকে অন্তর আত্মাকে যারা উৎসর্গ করে আল্লাহর হুকুমের অধীন জিন্দগি বানায়, তারা দুনিয়ার থেকে মরলে অমর থাকে চিরজীবন, তারা ফকরে না অমর থাকে, বরং মৃত্যুর পরে তারা অমরত্ব লাভ করে, মৃত্যুর পরে তারা অমরত্ব লাভ করে। মৃত্যু হচ্ছে একটা পুল যেটা অতিক্রম করলে বন্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আল মৌত জাসরুন ইউসুফ হাবিব ইলাল হাবিব, মৌত এমন একটা সেতু যেই সেতু সে আল্লাহ এবং তার প্রেমিকের মধ্যে বন্ধন পয়দা করে দেয়, যোগাযোগ প্রতিষ্ঠিত করে দেয়। হ্যাঁ, ইউসুফ হাবিব ইলাল হাবিব। তো এই হযরত মাওলানা শব্দুল ফরিদপুর রহমতুল্লাহ, তার ছোট ছেলে মাওলানা রুহুল আমিন সাহেব, তখন তো তিনি ছোট্ট ছিলেন, তো বললেন যে রুহুল আমিন বড় তো বেটা, আমি বড় না তোমার বড় ভাই বড়। তো মাওলানা রুহুল আমিন সাহেব বললেন যে আমি বললেন যে আব্বাজি আপনি বড়। তো তিনি বললেন যে না বেটা, তোমার বড় ভাই বড়, আমি তার চেয়ে ছোট। কেন? কারণ ভাই আপনি পিছনে বসেন, আর কি জন্য এখানে কাছে বসেন বারবার, আপনারা বসতেও শিখেন না এখন পর্যন্ত, ডিস্টার্ব করতে থাকেন খালি বয়ানের সময়, আফসোসের বিষয়। যেন আরো পিছনে বসেন, এটা আপনার এটা বই এটার সঙ্গে লাগবেন তো আমার টেনশন হইতে থাকে। হ্যাঁ, বললেন যে বেটা আমি বড় না, তোমার বড় ভাই আমার চেয়ে বড়, কারণ আমি কোরআনে কারিমের হাফেজ না, আর তোমার বড় ভাই 30 পারা কোরআনের হাফেজ, তার সিনাতে 30 পারা কোরআন আছে। আফসোসের বিষয় আজকে আমরা মুসলমানরা কোরআনে পাক পড়ি না, আমাদের সন্তানদেরকে কোরআনে পাক শিক্ষা দিই না, কোরআন ওয়ালাদের মর্যাদা আমরা বুঝি না। আফসোস, আল্লাহ আমাদের তৌফিক দেন, বুঝ দেন, হেদায়ত দেন। 3 দিন আগে মনে হয়, হ্যাঁ আজকে কি শনিবার, গত বৃহস্পতিবারে ধানমন্ডিতে উর্দু ভাষীদের মধ্যে তারা আমার বয়ানের ব্যবস্থা করছিল, অনেকদিন থেকে তারা বলেন, তো সময় সুযোগ হয়তো করতে পারি নেই, তো সেদিন গেছিলাম, তো ওনারা বিশাল অনেক লোকজন উর্দু ভাষী, তো তারা একত্রিত হয়েছেন, উর্দু ভাষার বয়ান শুনবেন, ঠিক আছে ভাই দিনই কথা শুনবেন। ওখানে ওই খানদানের এক মুরব্বীকে দেখলাম, বয়স তার 95, খুব হাসি খুশি মানুষ, দিনদার, নেকার, নামাজি, বহুতই চেহারা নূরবান। তো উনারই খানদানের এক আরেকজন মানুষ এই মেহরুব অপটিক্যালের হাফেজ খামার সাহ, তো বয়স তো ওনার থেকে অনেক কম, বহু ছোট, অর্ধেক বয়স হবে হয়তো। তো হাফেজ খামার সাহকে দেখলি তো উনি একদম মানে এই 95 বছরের লোকটা একদম দাঁড়ায় যান, দেখলেই দাঁড়ায় যান, দাঁড়ায় ফির তার সঙ্গে বসাবা করেন, কথা বলে। তো উনার ফুফা লাগে না, আপন ফুফা, উনি ফুফাজি, তা আপনি এরকম বৃদ্ধ মানুষ আমাকে দেখলে এরকম কষ্ট করেন, তো আমার তো শরম লাগে এবং কষ্টও লাগে যে আপনার কষ্ট হয়। এই ঠিক গতকালও একই অবস্থা হল, তো নিজের ফুফাকে এইভাবে হাফেজ খামার সাহেব বললেন যে ফুফাজি এরকম করে দাঁড়ায় যান। তো তখন আমার সামনেই ওই ফুফা বলতেছেন যে বাবা আমি তোমার জন্য দাঁড়াই না, তোমার ভিতরে যে 30 পারা কোরআন আছে তার সম্মানার্থে দাঁড়াই। আশ্চর্য লাগলো, আহা লোকটার কথা এত সুন্দর, কি বলবো প্রিয় বন্ধুরা। আজকে আমরা মুসলমানরা যে কোরআনের সম্মান করা আমরা ভুলে গেছি, হ্যাঁ না, কোরআন ওয়ালাদের সম্মান করা ভুলে গেছি। ফাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন ওয়ালারা আল্লাহ পাকের খাস এবং স্পেশাল বান্দা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যাদেরকে এত বড় সম্মানিত বলেন এবং মহান আল্লাহর নজর যারা এত বড় মর্যাদাওয়ালা তাদের সম্মান যেই মানুষের কাছে নাই, যেই জাতির কাছে নাই, তারা সে আগে মারবে কিভাবে, তারা কল্যাণ পাবে কিভাবে, তারা সফলতার মুখ দেখবে কিভাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এই ভারত উপমহাদেশ বিশ্বের অনেক লোকেরাই শাসন করল, ব্রিটিশরা শাসন করলো, ইংরেজরা শাসন করলো, কর্তাকর্তা অনেক দেখলাম আমরা। হ্যাঁ, বিধর্মীরা অনেকেই আমাদের উপমহাদেশের মুসলমানদের উপরে খড়গহস্ত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম দেশ দান করছেন, ঈমান ইসলাম দ্বীন নিয়ে যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বসবাসের তৌফিক দিয়েছেন, মুসলিম দেশটার আমরা কদর করতে পারলাম না। মুসলিম বিশ্বের মুসলমানরা ইসলামী দেশগুলো মুসলিম দেশগুলোর যে কদর মর্যাদা মূল্যায়ন করা উচিত সেটার আমাদের তৌফিক হয় না। বিশেষ করে মুসলিম বিশ্বের শাসক মন্ডলী যারা তাদের মধ্যে অনেকেই আছে, একটা মুসলিম দেশের মুসলমানদের প্রতি তাদের যে মহব্বত, দরদ, কল্যাণকামিতা, শুভাকাঙ্ক্ষা, খেদমত, সেবা, যত্ন থাকা উচিত ছিল এবং ইসলামের জন্য যতটা ফিকির করা দরকার ছিল এটার ব্যাপারে অনেকেই পিছনে। ওই সকল মুসলিম শাসক মন্ডলী যারা নিজেরা শাসক ছিলেন, আল্লাহকে ভয় করতেন এবং আল্লাহর হুকুম মতো চলতেন আর মুসলমানদের খেদমত করতেন, দিনের খেদমত করতেন, তাদের মর্যাদা কত বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন এবং যেহেতু আরশের ছায়া দান করবেন যখন সব লোকের হিসাব হচ্ছে তখন তাদেরকে আল্লাহ পাক স্পেশাল ভাবে আরশের নিচে ছায়া দান করতেছেন। মুহাদ্দিসিনের জন্য বলেন যে এদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন, বিনা হিসাবে জান্নাত। ওই সাত শ্রেণীর মধ্যে পহেলা নম্বর হচ্ছেন যে আল্লাহকে মানে এবং ইনসাফের উপর চলে এরকম রাষ্ট্র শাসক, ইমাম আদল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের শাসক মন্ডলীকে দীন ইমানের উপরে চলার আর দীন ইমানের খেদমত করার, মুসলমানদের খেদমত করার তৌফিক দান করেন। কপাল পড়া ওই সকল শাসকরা যারা ইসলামের খেদমত করা থেকে দূরে থাকে, হ্যাঁ, দীনের খেদমত করা থেকে দূরে থাকে আর মুসলমানদের রাষ্ট্রসমূহের শাসক হওয়ার পরে যারা দীন ইমানের খেদমতে আগায় আসে তারা বহুত কপালওয়ালা মানুষ। কপালওয়ালা মানে তারা আরশের ছায়া লাভ করবে। আর যে সাত শ্রেণীর মধ্যে বাকি ছয় শ্রেণী রয়ে গেল, ইমাম ইবাদতিল্লাহ, ওই যুবক যে যৌবন কালটা কাটায় আল্লাহ পাকের ইবাদত বন্দীর মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তরিকার মধ্যে, গুনাহ এবং নাফরমানির পথে সে যায় না, তার থেকে কষ্ট স্বীকার করে বিরত থাকে, সারা দুনিয়ার গুনাহ পাপ সুযোগ সুবিধা, হ্যাঁ, অন্যায় পথ তাকে হাতছানি দেয় এবং তা বড় লোভনীয়, মোহনীয়, কমনীয়, কিন্তু এত সত্ত্বেও সে সব থেকে নিজেকে দূরে রাখে, সিরিফ আল্লাহ রসুলের ডাকে সাড়া দেয় এবং এতেই সে মজা পায়, এতেই আনন্দ পায়। কষ্ট হল, কষ্ট স্বীকার করে, কিন্তু তারপরও নাফরমানির সেই লোভের পথে সে আগায় না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন এবং বিনা হিসাবে ওদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে মানুষ, তোমরা পাঁচটা মূল্যবান সম্পদের কদর করো, এই পাঁচটা মূল্যবান সম্পদ দ্বারা আল্লাহকে খুশি করে নাও এবং অনন্তকালের জান্নাত কামাই করে নাও। সেই পাঁচটা সম্পদ কি জিনিস? পাঁচটা অবস্থা আসার আগে পাঁচটা দৌলতের তোমরা কদর করো। একটা হচ্ছে সেহা টাকা কাবলা সকামিকা, তোমার স্বাস্থ্য এবং সুন্দর শরীর এটা তোমার জন্য মস্ত বড় সম্পদ, এটা তুমি কদর করো। এই স্বাস্থ্য দিয়ে তুমি আল্লাহকে রাজি করো, খুশি করো। আমরা স্বাস্থ্য দিয়ে খেলি, আমরা স্বাস্থ্য দিয়ে ব্যায়াম করি, আমরা সুন্দর স্বাস্থ্য দিয়ে আমরা বিশ্বের বিখ্যাত খেলোয়াড় হই এবং হিমালয় জয় করি, হ্যাঁ, আরো কোন কোন পাহাড় জয় করি, কেউ মঙ্গল জয় করি, কেউ আরো কি চন্দ্র জয় করে, না মঙ্গল জয়, চন্দ্র জয়, আরো কি কি জয়, কিন্তু মঙ্গলের স্রষ্টাকে জয় করা দরকার না? চন্দ্রের স্রষ্টাকে জয় করা দরকার না, হিমালয়ের স্রষ্টাকে জয় করা দরকার না। লাখ হিমালয় জয় করলে কি হবে? বুকের বুকে যদি না ইমান থাকে, লাখ হিমালয়কে জয় করলে, লাখ মঙ্গল জয় করলে কি লাভ হবে? যে রসুল সাল্লাহ ইসলামকে মানার দ্বারা অনন্তকালের জান্নাতের মঙ্গল যদি না আমি অর্জন করতে পারলাম, এই মঙ্গল জয় আমার কি ফায়দা হবে? ওই মুসলমান যে কোনোদিন মঙ্গলের নামও জানে না, হ্যাঁ না, হিমালয়ের নামও জানে না, কিন্তু বুকে তার ঈমান, কপালে তার সিজদা, জীবনে তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ, লাখ মঙ্গল জয়কারীদের চেয়ে তার মর্যাদা কোটি কোটি গুণ। কোরআন যার বুকে, সিজদা যার কপালে, সুন্নত যার জীবনে, ওর পায়ের তলার ধুলা যেটা এক এক ধুলা, সেটা এরকম লাখ মঙ্গলওয়ালাদের এ লাখ কোটি মঙ্গল থেকে বেশি দাম। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলমান দুনিয়াতে বিচরণ করে, যে দুনিয়ার জমিন তো মুসলমানকে এতটা ভালোবাসে, এই পৃথিবীর জমিন মুসলমানকে দেখে, নমরুদকেও দেখে, ফিরাউন আবুল লাহাবকেও দেখে, ওদেরকে দেখলে জমিন কষ্ট পায়, জালেমের দল খায় আমার আল্লাহটা, আমার আল্লাহকে অস্বীকার করে, আমার আল্লাহর হুকুম মানে না, আমার আল্লাহর কথা পছন্দ করে না, এই জমিন এবং পৃথিবী তাদের প্রতি ঘৃণা করে। আর মুমিন বান্দা যে আল্লাহকে তালাশ করে, আল্লাহকে ভালোবাসে, পেয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিকের তরিকা এবং তার জীবনের সুন্দর রংকে সে চমৎকার মনে করে এবং সেটাকে ফলো করে, এই জমিন, এই পৃথিবী, আকাশ, বাতাস তাকে ভালোবাসে, হ্যাঁ, এমনটা ভালোবাসে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে কোনো মুমিনের মৃত্যুর পর এই পৃথিবীর জমিন 40 দিন পর্যন্ত ওর জন্য কাঁদতে থাকে, 40 দিন নাগাদ ওর জন্য কাঁদতে থাকে, এই আসমানটা 40 দিন পর্যন্ত এই মুমিন বান্দার জন্য কাঁদতে থাকে। আমার এই পরম প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছে, শুনতেছেন প্রিয় বন্ধু? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানওয়ালার যখন মৃত্যু হয়, আপনারা শুনতেছেন খেয়াল করে হয় না, কোন ঈমানওয়ালার যখন মৃত্যু হয় তো এই পৃথিবীর প্রতিটি জমিন, জমিনের প্রতিটি অংশ আগ্রহ করতে থাকে, আমার এই ভাইকে যদি আমার বুকের মধ্যে পাইতাম, আমি ওকে মহব্বত করতাম, ভালোবাসতাম, ওকে যত্নে আমি রাখতাম, ওর খেদমত করতাম, হ্যাঁ, এবং দেখতাম যে ভাইয়া তুমি আসলে আমি তোমার কি যত্ন করি, তোমাকে কতটা ভালোবাসি, অপেক্ষা করতে থাকে, আগ্রহ করতে থাকে, সবাই অপেক্ষা দিয়ে দেখি কোথায় তাকে দাফন করে, কোন জায়গায় তাকে ন্যস্ত করা হয়, সুপর্দ করা হয়, পরে যেই জমিনে দাফন করা হয় যে কবরস্থানে, তখন সেই জমিন তাকে বলে, ভাই আমি অনেক আশা করছিলাম তোমারে পাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ তোমাকে আমি পেয়ে গেছি, এইবার তুমি দেখবা আমি তোমাকে কতটা মহব্বত করি, কেমনটা তোমার সঙ্গে আমি সৎ ব্যবহার করি, সদাচার করি। আপনারা ওই হাদিস শরীফ শুনছেন এবং শুনতেই থাকেন, কিছু লোক সেটা বলার মধ্যে খুব উৎসাহ বোধ করে, সেটা হলো যে মানুষ যখন দুনিয়ার থেকে যাবে, কবরে যখন বসবে, জমিন এমন ভাবে ঠাসা দিবে, চাপা দিবে দুই দিক থেকে, একদিকের হাড্ডি আরেক দিকে গিয়ে ঢুকবে, আছে না, বাজারের হাড্ডি একদিক থেকে আরেক দিকে ঢুকবে, 99টা সাপ তাকে দংশন করতে থাকবে, এক এক সাপ তখন দংশন করবে, এক এক দংশনের চোটে সে 70 গজ তলায় যাবে, এত ভয়ঙ্কর ভাবে তাকে দংশন করবে এবং তার কষ্ট হতে থাকবে, আজাব চলতে থাকবে, এই সর্প দংশন 99টা সর্প দংশন করবে, এটা কোনো মুমিনের জন্য না, সিরফ কাফেরদের জন্য এই শাস্তি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখানে হুজুররা আছে না, যারা বড় বড় হাদিসের কিতাব পড়ান, বুখারী শরীফ পড়ান, এই হুজুরকে কিন্তু জিজ্ঞাসা করেন, মাওলানা বেলাল সাহেব তো আপনাদের এই কেরানীগঞ্জের বিখ্যাত হুজুর, আহলের বিখ্যাত আহলে এবং শেখুল আজিজ, কি হুজুর, এটা কি কাফেরের জন্য না মুসলমানের জন্য? কাফেরের জন্য। কিন্তু যারা এই হাদিস শরীফের এই গভীর মর্ম এ সঠিকভাবে জানেন না, খালি এজমালিভাবে ছোটবেলা থেকে শুনতে থাকছেন, এজমালিভাবে বলতে থাকছেন, মুসলমানরা বয় বয়সে হায় রে কপালে কেটা, আরে ভাই আপনি আপনার বাচ্চাকে কেউ এক কাপড় দিত আপনি নিজে ভয় পান, এক কাপড় দিয়ে নিজেই পেরেছেন, তো হো কাপড়টা দৌড়ে লাগলো কিনা, হ্যাঁ, পরে নিজেই প্যারাসিটামল কিনতে যান, আপনার হোমিওপ্যাথিক কি জানি এটা আর্নিকা, আর্নিকা 30 অথবা 200 নিয়ে এসে ফের লাগা, ওটা লাগা, ব্যথা কমুক। তো এতটুকু যদি বাবা মার অন্তরে মায়া মহব্বত হয়, তো ইমানদার বন্দার প্রতি আমার বন্ধু আল্লাহ পাকের রহমত কি পরিমাণ হবে চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। এই জন্য আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা অভদ্র হইয়া না কাটাই, অকৃতজ্ঞ হইয়া পৃথিবীতে বাস না করি। সারা দুনিয়ায় এত বেসমান নমরুদ, ফেরাউন, আবুল হাব, আবু জাহালরা বাস করে, আর তার মধ্যে মহান আল্লাহ এত দয়া, এত মহব্বতে, এত আদরে আমাদের মুখে ইমানের দৌলত দান করছেন এবং ইসলামের দৌলত আমাদেরকে দান করছেন। তো সেই সেটার কৃতজ্ঞতা এবং শুক্রিয়া স্বরূপ মহান আল্লাহর সম্মুখে বিনয় অবনত এবং সারাটা জীবন অনুগত, বাধ্যগত এবং কৃতজ্ঞ আমাদের থাকা উচিত নাকি? আমাদের থেকে কোন ক্রমেই অকৃতজ্ঞতা প্রকাশ না পায়। হ্যাঁ, হাজার ভালো ছেলে পেলে হওয়া সত্ত্বেও ছেলে মেয়েরা বাবা মার হাজার ভালো এবং বাধ্যগত অনুগত, বাবা মার ভক্ত অনুগত হওয়ার পরও দেখা যায় ভুল ত্রুটি হয়েই যায়। ছেলে পেলেদের ভুল ত্রুটি হয় না? ছেলে পেলেদের ভুল ত্রুটি হলে কোনো বাবা মা এটা মনে করেন না, যেহেতু আমার প্রতিপক্ষ তাই তো এই কাজটা করল, যেহেতু আমার শত্রু সেজন্য এই কাজটা করল, যেহেতু এই সন্তানটা আমাকে দেখতে পারে না দুই চোখে সেজন্য এই কাজটা করল, এমনটা কোনো বাপ মা মনে করতে পারেন না। বরং বাবা মা মনে করেন মাথায় বুদ্ধি নাই, এগুলোর আক্কেল জ্ঞান ঠিক হয় নাই, এখনো এদের জীবনের অভিজ্ঞতা নাই, ইত্যাদির কারণে এরা ভুল ভ্রান্তি করে। কিন্তু বাবা মা অপেক্ষা করে যে ভুলটা স্বীকার করে কিনা সে এবং ক্ষমা প্রার্থনা করে কিনা। যদি ছেলে মেয়ে ভুল করার পরে ভুল স্বীকার করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, ক্ষমা প্রার্থনা করে, বাবা মা আগে বা পরে যে জলদি অথবা একটু বিলম্বে নিশ্চয়ই ক্ষমা করে দিয়ে সন্তানের প্রতি নিজে ক্ষমা করতে পারার কারণে প্রফুল্ল বোধ করেন, আনন্দ বোধ করেন, সন্তুষ্ট মনে করেন নিজেকে। আর যে বাবা মা সন্তানকে ক্ষমা করতে একটু বিলম্ব করতে থাকেন যে কোনোই কারণে, তো তার মুরব্বীরা তাকে রাগ করতে থাকে না। যেমন ওই বাবার বাবা জিন্দা থাকে, মানে বাচ্চাদের যে দাদা, দাদা জিন্দা থাকে অথবা দাদি, আইসা কয় এই কপাল পড়া এখনো পারলি না আমার নাতিটারে মাফ করতে, হ্যাঁ তোরা আমি পারি নাই, তুই ভুল করিস নাই, তুইও যেরকম ভুল করছিলি, পরে তোরা আমি মাফ করে দিনে, আর আমার নাতির তুই মাফ করলি না, ওখানে বসে বসে কান্দে, ভাত খায় না, পানি খায় না, হ্যাঁ জলদি মাফ করে দে ওরে, ও কত কান্নাকাটি করে। দেখেন ওই ক্ষমার কেন করতে বিলম্ব করলো, সেটা তার আবার দাদা দাদির কাছে ওই লোকের কথা শুনতে হয়। আমার প্রিয় বন্ধুরা, এজন্যই প্রিয় নবী, এজন্যই খোদ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা রবকে চিনো, তোমাদের রব যিনি পালেন। বাবা মা পালেন তো তাদের এমনটা মায়া লাগে, আমি তো রব, লাখ কোটি বাবা মার বুকে এই তোমাদের জন্য যত মায়া, আমার এক এক বান্দার জন্য আমার মধ্যে তার চেয়ে বেশি মায়া, বেশি মহাব্বত। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে ইস্তাগফিরু রব্বাকুম, আমি পালিত, ওই জন্য আমার কাছে মাপ চাও, মাপ চাইলে আমি ইন্নাহু কানা গাফফারা, আমি গ্যারান্টি দিলাম যে একদম মাফ করে দিব। এজন্য আমার প্রিয় বন্ধুরা, এটা একদম বাস্তব সত্য যে মুসলমান, যে মুমিন হাজারো ভুল ত্রুটি করার পরে, লাখ কোটি অপরাধ করার পরে তার অটল সিদ্ধান্ত এটা, আমি তো মাপ চাইবই, আমি তো মাপ নেবই, নিয়েই ছাড়ব। এভাবে যদি সে বান্দা চলে, আল্লাহর কসমে মসজিদে বলছি পবিত্র কোরআন সুন্নার আলোকে, নিশ্চিত আল্লাহ তার এই বান্দাকে ক্ষমা করিয়ে দিবেন। কারণ কোরআনে রব্বুল আলামিন অঙ্গীকার, ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যারা কোরআনের আরবি ভাষা বুঝেন এবং কোরআনের ভাষা বুঝেন, অনেকে আরবি বুঝে কিন্তু মনে করেন কোরআন বুঝে, আরবি বুঝলেই কোরআন বুঝে না। আরবি তো ওই রকম আবুল হাবরাও বুঝতো, আরবি তো আবু জাহানরাও বুঝতো, কিন্তু কোরআন বুঝতো না। কোরআনের ভুল সকলের নসিব হয় না, অনেকে ওই বা কোন রকম এই অনুবাদের বই পুস্তক পড়ে কোরআন শরীফের অনুবাদ এবং ব্যাখ্যা গ্রন্থ পড়ে বড় উল্লসিত পুলকিত হয় যে আমি খুব কোরআন বুঝি। আর কোরআন বোঝার জন্য সিনাতে যাদের কোরআনের নূর ভরা এবং কারো সান্নিধ্যে গিয়া কোরআনের নূর ওয়ালা বুঝ পয়দা করা চাই, তখন কোরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, হে রসুল আমার এই কথাটা আমার বান্দাদের শুনাই দেন যে হে বান্দারা, যে হাজারো অপরাধ করো, যত চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী তোমরা হও না কেন, এবং যত অসংখ্য বাড়ি ভুলের শিকার এবং বিচ্যুতির শিকার হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। শুনতেছেন ভাইরা? এরপর আল্লাহ পাক বলেন গ্যারান্টিযুক্ত বিষয় যে আল্লাহ মাফ করে দিবেন তোমাদের সবগুলো গুনাহ। দেখেন এখানে একটা বিষয় হলো জামুন মানে গুনাহ আর জুনুব মানে গুনাহ সমূহ। আপনারা খেয়াল করে শুনতেছেন ভাইরা? তো আল্লাহ যদি এতটুকু বলতেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুব, নিঃসন্দেহে আল্লাহ গুনাহসমূহ মাফ করে দিবেন, এতটুকু বললেই কিন্তু আমরা আশ্বস্ত হইতাম, আমরা আস্থা রাখতাম, আমরা বিশ্বাস করতাম, কোনো সন্দেহ নেই। কি কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহ পাকের সীমাহীন দয়া যে তিনি এতটুকু বলে থামলেন না, বরং তিনি বললেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুব বললে কথা শেষ, কিন্তু না, জামিয়া মানে সবগুলো, জামিয়া মানে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, গুনাহসমূহ সবগুলো গুনাহ মাফ করে দিবেন, সবগুলো মাফ করে দিবেন। তাহলে সবগুলো বলার পর আল্লাহ নিজে সবগুলো গুনাহ বলার পর আমাদের কোন গুনাহটা বাদ থাকলো যেটা তিনি মাফ করবেন না? শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ঔষকর মুসলমান ভাই বোনেরা যারা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপে লিপ্ত হওয়ার কারণে অথবা সারা জীবন অনেক বেশি পাপ করার কারণে এমন মারাত্মকভাবে নৈরাশ্যের শিকার যে আমার মতো মধ্যর, আমার মতো জিনা ব্যবিচারকারী, এত বড় জুলুমকারী, এত বড় অপরাধী, এত বড় ডম্পট এবং লুণ্ঠনকারী, হ্যাঁ না, এত বড় অকৃতজ্ঞ এবং বেয়াদব, এত বড় অহংকারী এবং দাম্ভি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? না না না, আমাকে মাফ করবেন না, নাউজুবিল্লাহ। এই কথা যে মনে করে তার কাজে সবচেয়ে বড় ভূত সওয়ার হয়ে গেছে, আর সেটা হচ্ছে ইংলিশ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই যে মাফ হবে না আমার, এই ধারণাটা বন্দার মধ্যে পয়দা করি আল্লাহর কাছে শুধু ইংলিশ। কেন? কারণ ইংলিশ মহান রব্বুল আলমিনের সামনে বলছিল যে ওয়াইজ্জাতিকে ইয়া রব, হে আল্লাহ, হে রব, আপনার ইজ্জতের কসম করে আমি বলতেছি, লা আজালু উব্বি ইবাদাকা মা দামাত আজসা আরওয়াহুম ফি আজসাদিহিম, আমি আপনার বান্দাদেরকে গোমরা করে পথভ্রষ্ট করে জাহান্নামে নেওয়ার সর্বরকমের চেষ্টা অবশ্যই করতে থাকব যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে প্রাণটুকু বিদ্যমান থাকবে, বর্তমান থাকবে। এই বলছিল কে? ইবলিস। এর উত্তরে আল্লাহ পাক কি চুপচাপ থাকলেন? কোন উত্তর দিলেন না, চুপচাপ থাকলেন? আর একটা উত্তর দিচ্ছেন, কি বিস্ময়! আল্লাহ পাকের দয়া দেখার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, এর থেকে হেদায়ত নেওয়ার চেষ্টা করি, খালি অনেকের যে একটা আমাদের অভ্যাস হয়ে গেছে, ওয়াজ মাল হয়ে চলেন, একটু ওয়াজ শুনে আস, আর একটু ওয়াজ করে আস, একটু ওয়াজ করে আসা, একটু ওয়াজ শুনে আসা শুকনা অভ্যাস, এটাকে পরিবর্তন করে হেদায়ত তালাশ করি, হ্যাঁ না, হেদায়তের কথা বলি এবং হেদায়ত অন্বেষণ করি। এইরকম বান্দারা নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। কারণ হাদিসে খুরশিদ রব্বুল আলামিন বলছেন যে মান তালাবানি ওয়াজাদানি, যে বান্দা আমাকে তালাশ করবে নিঃসন্দেহে সে বান্দা আমাকে পেয়ে যাবে। ইবলিস তো এরকম পাওয়ারফুল কসম বললো না, রব্বুল আলমীর উত্তরে কি বললেন? কি বলা, ওহো, রব্বুল আলমী এসা প্যারওয়ালা, মায়াওয়ালা, মোহব্বতওয়ালা, এত সীমাহীন ক্ষমাওয়ালা, কি বলবো? এটা কেমনে বলে যে এত বেশি দরদওয়ালা? এই শব্দ রব্বুল আলমীর সামনে ব্যবহার করা, আল্লাহ পাকের সামনে যে কোনো শব্দ বলা যায় না, কথা বুঝেন নেই। এই জন্য কথা বলতে গিয়ে এই ঝড় তুফানের গতিতে যখন বলার তৌফিক হয় ওই সময় অনেক শব্দ এরকম যে মনে হয় যে ঘটল সিলিফক টান, এই বলে ফেললাম আবেগের ছুটে একটা, নিজেকে থামাইতে হয়, আল্লাহ পাকের সামনে সব শব্দ তো বলা যায় না। এত সীমাহীন মায়া বলা, মহব্বত বলা, কি বলা রব্বুল আলমিনের সামনে! ইংলিশ এরকম কসম করলো একবার, হে রব, আপনার ইজ্জতের কসম করে বললেন এই কথা, ওদেরকে জাহান্নামে নিয়েই ছাড়ব। উত্তর রব্বুল আলমিন এক কসমের উত্তর তিনবার কসম করলেন, বান্দাদের পক্ষ হয়ে গুণাগার বন্দাদের পক্ষ হয়ে শুনতেছে মেহেরা, গুণাগার বন্দাদের পক্ষ হয়ে না, এই না যে নবী রসুলদের মানে একদম বেগুনা বন্দাদের পক্ষ না, বেগুনা বন্দাদের পক্ষ অত দরকারই নেই, গুণাগার বন্দাদের পক্ষ নিয়ে ইবলিসের সম্মুখে রব্বুল আলামিন বললেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, আমার সীমাহীন প্রতাপের কসম, লা আযালু আগফিরু লাহুম মা ইসতাগফারুন, যতক্ষণ আমার এই গুনাহগার বান্দারা আমার নিকট মাফ চাইতে থাকবে আমি আল্লাহ মাফ করতেই থাকবো। আমি আল্লাহর কসম করে বলি আপনাদেরকে, এই হাদিস শরীফ যখন মনে হয়, এই হাদিস শরীফ যখন পড়ি ভাবি, মানে কি যে কতটা যে মন হৃদয় আপ্লুত হয় কিভাবে সেটা বুঝায় বলি, যে ইবলিস কসম করলে একবার আর রব্বুল আলামিন গুনাহগারদের পক্ষ নিয়া তিনবার কসম করে এইভাবে বললেন যে ওরা হাজার লাখ কোটি অপরাধী হোক না কেন, ওরা যতক্ষণ মাফ চাইতে থাকবে আমি মাফ করতেই থাকবো। আল্লাহর কসমে হাদিস থেকে প্রমাণিত হয় মোমেন বান্দা যে সারা দুনিয়ার সবগুলো পাপ যদি করে ফেলে এবং প্রতিদিন করে ফেলে এবং সে যদি অবশ্যই আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নেয়, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে ক্ষমা দান করবে। বস্তুত পক্ষে এই কারণেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যিনি সৈয়দুল মুরসালিন ছিলেন, খাতিমুন নবীন ছিলেন, রহমতুল্লাহ আলমিন ছিলেন, তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলাইসাল্লাম বলেন কুল্লুকুম খাতা, আমার উম্মত তোমরা সকলেই গুনাহগার, কুল্লুকুম খাতা তোমরা সকলেই গুনাহগার এবং অসংখ্য গুনায় লিপ্ত, অসংখ্য ভুলে আক্রান্ত। খাতা শব্দের মানে তোমরা সকলেই ভুলকারী, খাতা মানে ভুল, বুঝলেন না, একটা অপরাধ দুই রকম, একটা হলো প্লান মানুষ পোলাবান আসার খায় দুই রকম, একটা হলো যে বৃষ্টি যখন হয় না প্রবল ভাবে ছেলেরা ছেলে মেয়েরা দলে দলে গ্রাম দেশের উঠানের মধ্যে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে আর খালি অপেক্ষায় থাকে আমি একটা আসার খাই কিনা বা আমার ভাই একটা আসার খাই কিনা, আসার খাইলে দল বাঁধার সবাই ফুর্তি করবে, এটা হলো একটা পরিকল্পিত আসার খাওয়া। আরেকটা হলো যে এক বুড়া ঘরের থেকে বাইরে যেতেছেন অথবা কোনো বাবা তার পেশাব ধরছে বাইরে যাবেন, তো উনি চাইতেছেন যে একটু সতর্কভাবে যাওয়া, তো উঠানের ভিতরে পা দেন এইভাবে যাতে আল্লাহ আসার না খেয়ে আল্লাহ আরামসে চিৎ হয়ে পড়লে বাচ্চারা সব উল্লাস ইস আমাদের দাদা আচ্ছা রকম একটা আসার গেছে, ওদের তো আসার খাওয়া দেখেই ওদের মজা, কিন্তু ওই বেচারার তো কোমর কোমরে দেয় তাহারে বুড়া গেলে একটা আসা খেলাম, কিন্তু ওই লোক আসার কি ইচ্ছা করে খেয়েছে, এই যে অনিচ্ছাকৃত আসার খাওয়া এটাকে বলে খাতা, মানে অনিচ্ছাকৃত ভুল যে বান্দা করে, মানে পরিকল্পিত ভুল না অপরিকল্পিত ভুল, ভুল করে অপরাধ করে গুনাহ করে, কিন্তু এইটা কোন মুসলমানের এরকম প্রাণ প্রোগ্রাম কিভাবে থাকবে, আমি তো সারা জীবন আল্লাহর নাফরমানিতে লাগলাম তো লাগলামই লাগলাম, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, আমার কথা আপনারা বুঝতে পারেন, আমি ভাষাটাকে এইভাবে সেট করার চেষ্টা এজন্য করতেছি যাতে এক্সিডেন্ট যে হয় মুমিনের জীবনে সেটার ধরনটা ফুটে ওঠে আমাদের আমাদের চোখে, যে কোন মুসলমান যে আমি মদ তো খাবো খাবোই খাবো সারা দুনিয়া বললো ছাড়ব না এমনটা কোন মুমেনের রং হইতেই পারে না, তাহলে এই মুসলমান মদ খায় কিভাবে, তার মনের ধোকা, নফসের ধোকা, প্রতিবেশের পরিবেশের ধোকা, সবাই খায় তালে তালে সেও খায়, ও আগে খাইছিল দুই চার বোতল এখন অভ্যাসটা ছাড়াইতে দারুণ কষ্ট হয়, কিন্তু প্রায় প্রায় মা বাবার নসিহতে আলেমদের নসিহতে মুরব্বীদের নসিহতে তার মনে এমন একটা ভাব তৈরি হয় ছাড়া উচিত ছাড়া দরকার, জিনিসটা তো ভালো না, এই জিনিসটা তো ভালো না ছাড়া উচিত, এই কথা নমরুদের অন্তরে কোশ্চিন কালও পয়দা হবে না, কোন ফেরাউনের অন্তরে এই ভাব এই বিনয় এই অনুভূতি এই এই লজ্জা অনুসূচনা কোশ্চিন কালও পয়দা হবে না, এইটুকু তার ইমানের বরকত, শুনতেছেন আমার বন্ধুরা, এজন্য মুমিনের জীবনের যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধ সেটা সবটা খাতা অপরিকল্পিত অপরাধ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? এখন আপনারা আমাকে বুঝাইতে সংগ্রাম করবেন, যুদ্ধে নামবেন বুদ্ধিজীবীরা অনেকে, না 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 আপনার এই কথা ঠিক না। অনেকে একদম প্ল্যান প্রোগ্রাম করেই এসব করে, যতই প্ল্যান প্রোগ্রাম করুক ঠিক আছে, বাহ্যিকভাবে সেটা প্ল্যান প্রোগ্রাম, কিন্তু প্রকৃতপক্ষে সে যদি মুমেন হয় এবং তার সিদ্ধান্ত থাকে আমি তো ইমান নিয়েই মরতে চাই, ইসলাম নিয়েই মরতে চাই, এই লোক এটা প্ল্যান প্রোগ্রাম করে গুণা করতে পারবে না। শুনতেছেন ভাইয়েরা? এই জন্য পবিত্র কোরআন এবং হাদিস শরীফের ভাষায় ব্যাপকভাবে গুনার নাম হল জুলু, জাম্বুন, জুনুবুন, হাকাউন, হাকায়া, হাকিয়াত, সাইয়াতুন, সাইয়াত। আপনারা শুনতেছেন এই শব্দগুলো, এগুলো মনে রাখেন। একটা হচ্ছে একদম ভয়ঙ্কর অপরাধ, সেটার নাম মাসিয়ত, আশা, আশা মানে সে অপরাধ করল। হ্যাঁ, আরেকটা হলো সে আজনাবা মানে সে ভুল করলো, আত্মা সে ভুল করলো, সে অন্যায় করলো, মানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম মুমিনদের গুনাহগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এটা একটা লঘু শব্দ ব্যবহার করতে থাকেন। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুহাজির মান হাজার আল খাতায়া ওয়া যুনুব, যে আসল হিজরতকারী ওই বান্দারা যারা হিজরত করে এই ভুল ত্রুটি থেকে, খাতায়া ওয়া যুনুব, ভুল ত্রুটি থেকে, অপরাধ থেকে। শুনতেছেন ভাইরা? তো শব্দগুলো এমন হালকা এবং লঘু ব্যবহার করতে থাকেন আল্লাহ রাসূল পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে, মানে কোন বাবা মা নিজের সন্তানের দুষ্টুটিকে ভদ্র বাবা মা কঠিন ভাবে উল্লেখ করতে লজ্জাবোধ করেন। ধানগুটি গুলশান বনানীতে যারা বসবাস করেন অথবা এরকম উচ্চ ফ্যামিলির লোকজন যারা চৌধুরী সাহেবের বংশ, কাজী সাহেবের বংশ, সাইয়েদ বংশ, কোরআন বংশের লোকজন নিজের সন্তানকে শাসন করতে গিয়েও এই ফলনার বাচ্চা তন না এমন নিচু ভাষা ব্যবহার করতে সাহস পান না, নিজের জন্যই এটা লজ্জাকর মনে করেন। কি কথা বুঝেন না ভাইয়েরা? যে আমাদের যে খানদানি ঐতিহ্য আমাদের জন্য শোভনীয় নয়, নিজের সন্তানের অপরাধের ক্ষেত্রে এমন নিচু ভাষা ব্যবহার করা, এজন্য তারা রয়ে শুয়ে সংযত ভাষায় তাদেরকে শাসন করতে চেষ্টা করেন। হ্যাঁ, মূর্খ শ্রেণীর মানুষ একদম লাগামহীন ভাষায় উলঙ্গ হয়ে গালাগালি করতে শুরু করে। তো মহান রব্বুল আলামিন, তো মহান রব্বুল আলামিন, তিনি বান্দার দুষ্টুটিগুলো বলতে গিয়েও এমনভাবে বলেন যে যেটা দেখলে আশ্চর্যান্বিত হইতে হয়, জা আল্লাহ আপনি কি সহ্য ধৈর্যওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। এই জন্য এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম খাতা, তোমরা সবাই ভুল, অনেক ভুল ত্রুটিওয়ালা। শোনো, খায়রুল খাতায়ীন আত-তাওয়াবুন, এই হাজারো ভুল ত্রুটিওয়ালাদের মধ্যে ভালো ভালো মানুষ তারা যারা খালি তওবা করতে থাকে। ভাষা কি রসুল্লাহ সাল্লাম? শুনতেছেন আপনারা? ভাষা কি, বয়ান কি, বর্ণাভঙ্গি কি? আহা, রসুল্লাহ সাল্লাহামকে এক এক নজর দেখলে সাহাবায়করাম পাগল হয়ে যেতেন, আল্লাহর কসম, ঘর বাড়ি সন্তানাদি স্ত্রী পুত্র সব ভুলে দিতেন। রসুল বাস সাল্লাহ আলী ইসলামের চেহারা মুবারক এত সুন্দর, আহা তার চাহনি এত সুন্দর, তার অঙ্গ ভঙ্গি এত সুন্দর, তার হাসি এত সুন্দর, তার কান্না এত সুন্দর, তার উঠা এত সুন্দর, বসা এত সুন্দর। হ্যাঁ, তার দিনরাত 24 ঘন্টার এক একটা আচরণ, এক একটা মুহূর্ত, এক একটা রং এত সুন্দর। হ্যাঁ, একজন এক মহিলা সাহাবীকে জিজ্ঞাসা করছিলেন, আপনি কি দেখছিলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে কেমন তিনি? হ্যাঁ, শিখি লানা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, আপনি একটু বর্ণনা দেন না আমাদের রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কেমন ছিলেন। তখন ওই মহিলা সাহাবি বললেন যে আমার ভাই লাউ রাআইতাহু রাআইতা শামসা তাজরি আলা ওয়াজহি, যদি তুমি তাকে দেখতা তো তুমি দেখতা কি সূর্য তার চেহারার উপর ভাসতেছে, সূর্য তার চেহারার উপর চলতেছে, এমনটা নূর জুনুরে ঝলমল সর্বক্ষণ ওই চেহারা মোবাইল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক সাহাবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি যখন কথা বলতেন তার এই দাঁতের দুই দাঁতের ফাঁক থেকে কেবল নূর বিচ্ছুরিত হতে থাকত। অব্যাহতভাবে নূর বিচ্ছুরিত হয়ে থাকত এবং তিনি হাসতেন তো মাঝে মাঝে, কিন্তু মুসকি হাসিটা একদম লাগাই থাকতো ওই দুই ঠোঁট মুবারকে, মুসকি হাসি। সারা দুনিয়ার গোলাপ ফুলকে সব ডালিয়াকে হার মানায়, এমনকি পূর্ণিমার চাঁদের হাসিকে হার মানায়, এমন মুসকি হাসি রসুল সাল্লাহ আলাইসলামের এই দুই ঠোঁট মুবারকে লাগাই থাকতো সবসময়। শুনতেছেন কি বন্ধুরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ শোনা যাবে তো না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা যা আলা মান সাম্মা তুরবাত আহমদি আল্লাহ ইয়াসুম্মা মাদাজ জামানে গাওয়ালিয়া, আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটি শুকবার যদি কারোর সুযোগ হয়, দুনিয়ার কোন ফুল শুকবার তার কোন দরকার থাকবে না। ওই মাটি মুবারক এত খুশবুওয়ালা, এত সুগন্ধময়, হ্যাঁ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন খুশবু দেওয়া ছিল, দুনিয়ার কোন খুশবু দেওয়া ছাড়াই রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ঘাম মুবারক থেকে পর্যন্ত মেষ্ক আম্বরের চেয়ে বেশি খুশবু ছড়াই থাকত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক সাহাবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসছেন তার মেয়ের বিয়ে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কিছু দিতেন আমাকে আমার মেয়ে বিয়ে উপলক্ষে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা শিশি নিয়ে আসো, এই নিজের হাত এরকম হাতের হাতটা এইভাবে ধরলেন শিশির মুখে, শরীর থেকে ঘাম ঝরতেছে আর ঘাম ওই শিশির মধ্যে পড়তেছে, ছিপি দিয়ে বন্ধ করে ফের বললেন যে যাও ওটা নিয়ে যাও, তোমার মেয়েকে বলবা যে যখনই খুশবু ব্যবহার করতে চায় এখান থেকে যেন ব্যবহার করে। বাস সেই শিশিটা নিয়ে বাড়িতে সাহাবি পৌঁছলেন, চতুর্দিকে এমন ভাবে খুশবু ছড়াইতে শুরু করলো, মানুষ আশপাশ দিয়ে যায় কিছু, ভাই ব্যাপার কি রে, এইরকম বিস্ময়কর খুশবু, আমরা ভীষণ মুগ্ধ আপ্লুত অভিভূত হই, কিসের খুশবু? তো খোঁজ নিয়ে জানা গেল রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের ঘাম মুবারকের খুশবু। পরে ওই বাড়িটার নাম হয়ে গেছিল খুশবুওয়ালাদের বাড়ি, বাইতুল মুতাইয়্যিবিন নামই হয়ে গেছিল বাইতুল মুতাইয়্যিবিন, বাইতুল মুকাররম বলে না, বাইতুল্লাহ শরীফ, বাইতুল মুকাররম, হ্যাঁ তো এরকম ওই বাড়ির নাম হয়ে গেছিল বাইতুল মুতাইয়্যিবিন, খুশবুদার লোকদের বাড়ি। আমাদের ভুল আছে, এক বাড়ির নাম আছে আন্ডা প্রসাদের বাড়ি, তাই হয় লাহলা পড়তা। তা আমি ছোটবেলা গাঁও গ্রামের লোককে জিজ্ঞেস করলাম যে এই আন্ডা প্রসাদের বাড়ি কি, বলে যে ওই যে ওই কামলা লইছিল, কামলা ওই ক্ষেতের মধ্যে ধান লাগায় দেয় কি কি করে, পরে ওদের খাইতে দিয়েছিল তো আন্দা একটা পচা কারো ভাগে পড়ছিল, তো ওই লোকেরা খেয়েছে, যা খাওয়া হয়ে তো একটু একবেলাই খাওয়াবা, তাই একটু ভালো খাওয়াবো না, পচা আন্ডা খাইতে দিয়েছ, আন্ডা পচা কোথাকার। পরে ওরা ওই আগে গাঁও গ্রামে ওই ক্ষেতের মধ্যে যারা কাজ করতো ধান খেতে বর্ষাকালে কাজ করতো না, ওরা আবার ওই গান গাইত, দল ভাইন্দা গোল হয়ে আপনারা দেখছেন কিনা, ওরা দল দল ভাইয়া দল ভাইন্দা এরকম গান গাইত, হ্যাঁ বয়াতি টাইপের লোকরা, তো ওরা ওখানে গিয়ে ওই বয়াতিরা বয়াত পড়ে পড়ে গান গেছে যে আন্ডা পচাদের বাড়িতে আমরা কাজ করতেছি, আন্ডা পচাদের বাড়ি, এখন পর্যন্ত বাড়ির নাম আন্ডা পচাদের বাড়ি, কেসা পেরেশানি। আর এক বাড়ির নাম আরো এমন বেহুদা যে ওটা আমার মসজিদে বলতেও শরম লাগে, কারো একান্ত শুনতে ইচ্ছা করলে আমি যে ভাষায় বলবো ওইখানে পরে জিজ্ঞেস করেন বিলাল স্যার, এত মানে বাজে নাম পর্যন্ত বাড়ি, অথচ যেই বাড়িটা এখন বলতে পারতেছি না সেটা কিন্তু অনেক সম্মানিত লোকদের বাড়ি, বড় খানদান। পরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ওই যে কামলা লোকদেরকে খাওয়াইছিল ওই যে দই খাওয়াইছিল, দই সঙ্গে ওই ছাই যেটাকে ভোলার কোন কোন অঞ্চলে সালি বলে, ওই সালির নামে বাড়ির নাম একটা বাজে নাম খাড়া করে দিচ্ছে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিম। তো যাই হোক, আমরা প্রসাদের বাড়ি বা খালিওয়ালাদের বাড়ি, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খুশবু যাদের বাড়িতে ছিল তাদের নামই হয়ে গেছে খুশবুওয়ালাদের বাড়ি। ঘাম মুবারকে এমন খুশবু, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কি বলবো আপনাদেরকে, কোন ভাষায় বলবো, অনেক কথা আছে যেগুলো বলতে চাইলেও ফের বলতে পারি না, কারণ এক বর্তমান বিশ্বে কিছু লোক আছে কোথায় কোথায় খালি বলতে থাকে হাদিস এটা কি বুখারি শরীফে আছে, কি এটা বুখারি হাদিস, মনে হয় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের 23 বছরের হাদিস যা সবটা মনে হয় বুখারি শরীফেই আছে, এর বাইরে ইসলাম সম্পর্কে কোন হাদিস বোধ হয় আর পাওয়া যাবে না। এই যে মানুষদের মধ্যে ভয়ঙ্কর বিভ্রান্তি যারা ছড়াতে থাকেন, তারা ইসলামকে ভালোবাসেন বটে কিন্তু মাত্রাতিরিক্ত আবেগী মানুষ, আবেগের ছুটে এমন সীমানা পর্যন্ত আপনারা পৌঁছলেন ইসলামের কল্যাণ করতে গিয়ে ভয়ঙ্কর অকল্যাণ নিজেরও করেন আর মুসলিম জাতিরও ভয়ঙ্কর অকল্যাণ করে ফেলেন আপনারা। এরকম আবেগী মানুষদেরকে বলবো আপনারা আবেগ থেকে ফিরে আসেন, খাঁটি নায়েব রাসূল আলেম ওলামাদের পথে চলেন। আপনারা এক শ্রেণীর লোকেরা আজকে ব্যাপকভাবে খুব ভীষণ লাগা লাগছেন যে মোসাব মানা যাবে না এবং ইমামের পিছনে ফাতেহা পড়া একদম ফরজ হয়ে গেছে মুক্তাজিদের জন্য, না পড়লে তাদের নামাজ হবে না এবং পা দুইটা ছড়ায় দিতেই হবে, হাত বুকের মধ্যে বাঁধতেই হবে, আমিন জুড়ে চিৎকার দিয়ে বলতেই হবে, না হলে নামাজ নষ্ট হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা যে সকল ভাইয়েরা বলেন, বুঝে কথা বলেন না না বুঝে কথা বলেন, যারা এই কথা এরকম চিৎকার করে বলেন এবং যারা নামাজে আমিন আসতে বলেন ইমামের পিছনে মুক্তাদি হইয়া অথবা ইমাম সাহেবই আমিন আসতে বলেন, তাদের প্রতি কুধারণা করতে থাকা, বদগুমানি করতে থাকা, তাদেরকে নিচু মনে করতে থাকা, এটা কি সুন্নত তরিকা, এটা কি ইমান তরিকা, এটা কি জান্নাত তরিকা? হ্যাঁ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো আমিন আসতে বলতেন, তিনি কি গোমরা ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন আসতে বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে ফতোয়া দিতেন যে তোমরা সানা আসতে পড়বে নিঃশব্দে, তোমরা আমিন আসতে বলবে, তোমরা আত্তাহিয়াত আসতে বলবে নিঃশব্দে বলবে, এগুলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া। হযরত ওমর কি গোমরা ছিলেন? তিনি মুর্শিদ ছিলেন। কি হলো আজকে মুসলমানদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো বিভিন্ন মওকাতে সাহাবায়ে কেরাম দেখছেন, যে এক এক সাহাবী কোনটা ফলো করতেন, কেউ কোনটাকে ফলো করতেন, তাদের যুক্তি এবং তাদের নিজের যাওক এবং রুচির ভিত্তিতে তারা কেউ কোনটা ফলো করতেন, কেউ কোনটা ফলো করতেন, কিন্তু সকলেই সকলের প্রতি সুধারণা রাখতেন, কেউ কাউকে কাফের মনে করতেন না, মুশরিক মনে করতেন না, গোমরা মনে করতেন না, জাহান্নামী মনে করতেন না, কেউ কারোর মধ্যে যুদ্ধ করতেন না, দল বানাইতেন না। আর আজকে এই বিশ্বে এখন নতুনভাবে এই ফেতনা শুরু হয়েছে যে যত মজাবওয়ালা সকলকে মুশরিক বলা হয়, যত মজাবওয়ালা মজাব মানলে সেরে কুফর এবং মজাবের যারা ইমাম তারা সব মুর্শিক, মজাবের অনুসারীরা সব মুর্শিক, হ্যাঁ যারা আমি জোরে বলবে তারা ভুল করতেছে, যারা ইমামের পিছনে নামাজ পড়ে না তারা নামাজ সব নষ্ট করতেছে, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ভিতরে বিপুল সাহাবা ছিলেন যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে কঠিনভাবে নিষেধ করতেন, ওই সাহাবীদের নামাজও নষ্ট হয়ে গেছে সব, ওই সাহাবীদের অনুসারী যারা তাদেরও কি নামাজ সব নষ্ট হয়ে গেছে? কি হলো আজকে মুসলমানদের? কোথায় কোথায় বুখারি শরীফ, বুখারি শরীফের কথা বলেন আর বলেন যে বুখারি শরীফের উদ্ধৃতি দিয়ে ফের বলতে থাকেন যে আমাদের মোসাব ত্যাগ করা জরুরি। আপনারা যারা এই দুনিয়াব্যাপী যারা বুখারি শরীফ পড়তেন পড়াইতেন, বুখারি শরীফের যারা সবচেয়ে বড় বড় আলেম ছিলেন, মহাদ্দেশ ছিলেন, বুখারি শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাত যারা ছিলেন, তারা সবই তো মজহাবের অনুসারী ছিলেন। শুনতেছেন আপনারা আমার এই কথাগুলো? আপনারা বুঝতে পারেন না এই বুখারি শরীফের, আপনারা শুনেন এই কথাগুলো যে আমি এত স্পষ্ট ভাষায় বলতেছি এবং কোন এক্সপ্রেস ছাড়া বলতেছি এবং দ্বেষ্টহীন ভাষায় বলতেছি, যেখানে কারোরই কোন এক বিন্দু একটা সুজ ঢুকানোর কোন সুযোগ থাকবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এই বুখারি শরীফের এই বিশ্বের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থের নাম সেটা হচ্ছে ফাতহুল বারি, ফাতুল বাড়ি, আরবি ভাষাতে এই ফাতুল বাড়ি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এই ফাতুল বাড়ির যিনি লেখক হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি সাফি মজহাবের অনুসারী। কি কথা বুঝেন নাই? বুখারি শরীফের বিখ্যাত আরেক ব্যাখ্যা গ্রন্থ যার নাম উমদাতুল কারি, এই কিতাবও আরবিতে, এই কিতাবের যিনি, এই ব্যাখ্যা গ্রন্থের যিনি লেখক ইমাম বদরুদ্দিন আল আইনি রহমতুল্লাহ আলাই, তিনি হানাফি মজহবের অনুসারী। বুখারী শরীফের আরেক বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কাসসালানি, তিনি শাফি মজহবের অনুসারী। কি কথা বলছেন না, বুখারী শরীফের ব্যাখ্যা তারা কে, যেমন একজন আছেন ইবনে আব্দুল বার মালিকি, তিনি মালিকি মজহবের অনুসারী। আরেকজন বুখারী শরীফের ব্যাখ্যাতা মোল্লা আলী কারি, তিনি হানাফি মজহবের অনুসারী। কেউ মালিকি মজহবের অনুসারী, কেউ হানাফি মজহবের অনুসারী, কেউ শাফি মজহবের অনুসারী। আপনি বুখারী শরীফের উদ্ধৃতি দিয়া মজহবের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার যুক্তি এবং ভিত্তি পাইলেন কোথায়? কি কথা বুঝেন না? আর যারা মজহব মানেন না, মজহব ফলো করেন না, তাদেরও এটা হেদায়ত যে ভাই, যেই অঞ্চলে, পৃথিবীর যেই দেশে, যে অঞ্চলে মুসলমানরা, সেই দেশে অঞ্চলের যে উলামায়ে কেরাম, আলেম উলামারা, তাদের যে মজহব, সাধারণ মুসলমানদের সেই মজহবের উপরে, সেই আদর্শের উপরেই, সেই ব্যাখ্যার উপরেই চলা উচিত। কারণ সাধারণ মানুষ তো আলেমদেরকে ফলো করবে, আর ওই অঞ্চলের আলেমরা যদি মালিকই হন, তাহলে ওই অঞ্চলের মুসলমানদের মালিকই থাকলে দিন মানতে, ইসলাম বুঝতে সহজ হবে। আর যে অঞ্চলের আলেম ওলামারা হাম্বলি, সেই অঞ্চলের সাধারণ মুসলমানরা যদি হাম্বলি মজহব অনুসরণ করেন, তাহলে মজহবের মানে ইসলাম শিখা তাদের জন্য সহজ হবে। আর যে অঞ্চলের মুসলমানরা সাফি, হ্যাঁ, যেমন মিশর, তো সেখানে যদি সাধারণ মুসলমানরা ওই সাফি মজহব অনুসরণ করে, তাহলে দিন সম্পর্কে আমল করতে তাদের জন্য সহজ হবে। কি কথা বুঝেন না? আর যে সকল এলাকা, যে সকল দেশে সাধারণ, সেখানে আলেম উলামারা হানাফি মজহবের, তো তার সেখানে সাধারণ মুসলমানরা হানাফি থাকলে দিনই কিতাব হানাফি মজহবের, আলেম উলামা হানাফি মজহবের, এবং মোস্তা মোসাইলদের হানাফি মজহবের আলোকে, তখন সাধারণ মুসলমানরা ওই আলেমদেরই সাথে হানাফি থাকলে দিন ইমান ইসলামের উপর আমল করা তাদের জন্য সহজ হবে। এই কারণে ইমাম শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, তিনি বলতেন ভারত উপমহাদেশের মুসলমানদেরকে বলবো, তোমাদের জন্য দীন ইমান ইসলাম হেফাজতের জন্য সহজ পথ হল, তোমরা হানাফি মজহাব ফলো করো। এইখানে হানাফি মজহাবের বিরুদ্ধে সংগ্রাম করা এবং ওয়াজ করা, বই লেখা, দিন রাত এই ব্যাপারে অভিযান চালানো, এটা যুক্তিযুক্ত কিভাবে? আল্লাহ তাআলা বুঝ দান করেন মুসলমানদের। চার মজহবেরই ইমামগণ যেটা আমল করেন, কোরআন সুন্নাই সেটার ভিত্তি। ব্যাখ্যা বিশ্লেষণের পার্থক্য হয়ে গেছে, কেউ এক ব্যাখ্যা দিচ্ছেন, কেউ আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণের পার্থক্য। আমি আপনাদেরকে বুঝার জন্য একটা সহজ দৃষ্টান্ত দেব, যেটার আলোকে বুঝতে পারবেন যে ব্যাখ্যার মধ্যে পার্থক্য হইতে পারে এবং এটা একদম স্বাভাবিক বিষয়। এরকম একটা দৃষ্টান্ত দেব আপনাদেরকে। এটা আজকের ঘটনা না, স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা, এবং মক্কা শরীফের না, এটা মদিনা শরীফে থাকা কালের ঘটনা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, সাহাবিদের একটা জামাতকে পাঠাইলেন, এবং তাদেরকে বললেন যে তোমরা একদম বনি কুরাইজাতে গিয়া সেখানে আসর আদায় করবে। কি কথা বললেন না? একদম বনি কুরাইজার এলাকায় গিয়া সেখানে তোমরা আসরের নামাজ পড়বে। বাস, এবং পরিষ্কার বললেন, লা ইউসাল্লিয়ান্নাকা আহাদুকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, তোমরা তো তোমরা আসর পড়বে না, কেউ তোমরা কেউ আসর পড়বে না বনি কুরাইজা যাওয়া ছাড়া। কথাটা বুঝুন নাই নাকি? পরিষ্কার বুঝে আসছে? এটা এজন্য জিজ্ঞাসা করলাম যাতে আমি পরবর্তী কথাটা বলতে পারি। এরপরে সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন, রাস্তার মধ্যে আশঙ্কা দেখা দিল যে আসর রক্ত তো থাকবে না মনে হয়, আমরা বনি কুরাইজার এলাকায় পৌঁছা পর্যন্ত মনে হয় আসর রক্ত থাকবে না, সূর্য ডুবে যাবে মনে হয়, তো কি করা যায়? এখন একদল সাহাবি বললেন যে ভাই, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কথাটার মুখ্য উদ্দেশ্য ছিল আমরা যেন দ্রুততর ওখানে চলে যাই, বিলম্ব না করি, না থামি। তার কথার উদ্দেশ্য এই ছিল না আসর নামাজ নষ্ট করে ফেলা, সময়ের বাইরে গিয়া পড়া, একদমই আশঙ্কাপূর্ণ বক্তের মধ্যে গিয়া পৌঁছলেও তারপরও সেটারও কারণে সে ওই এলাকাতে পৌঁছতে হবে, হোক এই আশঙ্কা তার করো, এমনটা উদ্দেশ্য তার ছিল না। কারণ ইসলামে তো আগে থেকেই নির্ধারিত যে ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, পবিত্র কোরআনের মধ্যেই রব্বুল আলামিন বলছেন মুমিনদের জন্য প্রতিটি নামাজের ওয়াক্ত একদম সুনির্ধারিত। তো সুনির্ধারিত যেহেতু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্ধারিত সময়ের মধ্যেই নামাজের তাকিদ করেন, অতএব আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই নামাজটা পড়তে হবে। তো নামাজ আমরা এখানে পড়ে নিই, এরপরে আমরা নামাজ পড়ে দ্রুত চলব। কথা বুঝেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখানে কয়েকটা না, একটা মাত্র বাণী, কিন্তু ওই ব্যাখ্যা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ একশতভাগ অনুগত যারা, ভক্ত যারা, বাধ্য যারা, একচুল তার বিপরীতে চলতে যারা কোন ক্রমে রাজি না, সেই সাহাবিরাই রাস্তার মধ্যেই আশঙ্কা পড়ে গেল আশঙ্কামুক্ত ওয়াক্তে। কথা বুঝেন নাই? আরেকটা গ্রুপ সাহাবিদের ওই দলের মধ্যে তারা বললেন যে না, আল্লাহ নবীর ডাইরেক্ট কথা, হ্যাঁ সোজা সুজি কথা, পরিষ্কার ভাষা, একদম সেখানে লাইসালিয়ানা, তোমরা তোমরা কেউ আসর পড়বা না, বনি কুরাইজা যাওয়া ছাড়া, ডাইরেক্ট পরিষ্কার। তারা বলেন এটা ব্যর্থহীন কথা, এর মধ্যে কোনো আর অর্থ করা চলে না, আমরা তো একদম সেখানে গিয়েই আসর পড়ব, অর্থ থাকলো না থাকলো, যদি অর্থ থাকলো ঠিক আছে, আর যদি একদম অর্থ আশঙ্কাপূর্ণ হতো ঠিক আছে, আর যদি চলে যায় তো কাজা করব, কিন্তু সেখানে গিয়েই পড়তে হবে, এর আগে নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যা, ওটার উপরে অক্ষরে অক্ষরে আমল করতে হবে। এইভাবে এই জামাতটা, এই গ্রুপটা চলে গেলেন একদম সেখানে, রাস্তার মধ্যে পড়লেন না, সেখানে গিয়া পরে আসর নামাজ আদায় করলেন। যাই হোক, পরে ওই সফর থেকে যখন তারা ফিরে আসলেন, সাহাবায়ে কেরামের উভয় কাফেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিজেদের এই যে দুই ধরনের আমলের এই পুরা বৃত্তান্ত বর্ণনা করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শোনার পরে উভয়টাকে তিনি সমর্থন জানাইলেন, দুইটাকেই সাপোর্ট করলেন। হ্যাঁ আসমাতা হুমা, ঠিক আছে ওকে, ঠিক আছে ওকে, এটাও ওকে সেটাও ওকে। এখানে প্রশ্ন হচ্ছে তিনি কথা বলছিলেন একটা, কিন্তু ওনারা আমল করছেন দুই ভাবে, দুটোটাকে তিনি স্বীকৃতি দিলেন। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআন সুন্নাহ বুঝার এর উপরে আমলের পদ্ধতি শিক্ষা দিলেন। কার্যত সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহর যে বয়ান, সে কোরআন সুন্নাহর উপরে আমলেরই উদ্দেশ্যে ওই ভাষার মধ্যে বা ওই প্রেক্ষিতে যতটুকু ব্যাখ্যা দিলে এটা অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছে না, এবং সে ব্যাখ্যাটা যদি আল্লাহ রসুলকে যথাযথ জানেন, কোরআন সুন্নাহর এলেম ওয়ালা তারা, কোরআন সুন্নাহর গভীর থেকে এলেম উদ্ধার করার যোগ্যতা সম্পন্ন, এবং আল্লাহ রসুলের আনুগত্যই হয় তাদের একমাত্র উদ্দেশ্য, গ্রুপিং এবং দলাদলি তাদের কোনো লক্ষ্য হয় না। হ্যাঁ না, আমি একজন গবেষক হব, পণ্ডিত জি হব, এইরকম চিন্তা তার নাই, আল্লাহ রসুলের কথাটার উপরে আমল করাই তার একমাত্র লক্ষ্য, এই প্রেরণাই তাকে এই পথে আগায় দিচ্ছে, এবং তার ব্যাখ্যার ভিত্তিও কোরআন সুন্নাহ, এর বাইরের থেকে নিজের পক্ষ থেকে কোন সংযোজনীতে নাই, তাহলে সেটা গ্রহণযোগ্য। কি কথা বুঝেন নাই? তাহলে একই ক্ষেত্রে দুই রকম ব্যাখ্যা, হ্যাঁ এটা যখন অগ্রহণযোগ্য হল না, একই রকমের এই চার চার মজহাব, এটা কোন চারটা মতবাদ আদৌ নয়, বরং কোরআন সুন্নাহ ভিত্তিকই ব্যাখ্যা বিশ্লেষণের এক একটা আলাদা সমষ্টি, এক একটা মজহাব নামে পরিচিত হয়ে গেছে। কি কথা বুঝলেন? একজনের মসজিদের নাম দিল যে আব্দুর রশিদ সরকার মসজিদ, হ্যাঁ গ্রাম দেশে এরকম আছে হাওলাদার মসজিদ, আর অমুক অমুক আজিমউদ্দিন হাওলাদার মসজিদ, তো ঘিরে আজিমউদ্দিন হাওলাদার মসজিদ ছেড়ে ছেড়ে এখানে নামাজ পড়া ছেড়ে, আজিমউদ্দিন হাওলাদার কি মসজিদ হবে আল্লাহর ঘর? কি কথা বলছেন না, মসজিদ হবে আল্লাহর ঘর, এখানে কি আজিমউদ্দিন আসতে করতে এই মসজিদে নামাজ পড়া হারাম হারাম হারাম, একদল লোক ফতুয়া দিয়ে দিল, কি করবেন এখন? এখন উলামায়ে কেরাম একদল বললেন যে আরে বাবা, ও তো আজিমউদ্দিন এটা পরিচিতির জন্য নাম একটা দিচ্ছে আর কি, আসলে তো মসজিদই উদ্দেশ্য, মসজিদই উদ্দেশ্য, ওই আজিমউদ্দিন আলাদার ওই এক লোক এই এলাকার মসজিদ এই নাম একটা দিচ্ছে, ওখানে দেখলাম যে মুন্সিবাড়ি মসজিদ, আর আকুলে গিয়ে দেখলাম এক মসজিদের নাম মুন্সিবাড়ি মসজিদ। এটা কি মুন্সিবাড়ি মসজিদের নাম ফুটানোর জন্য, এটা পরিচিতির জন্য, কি কথা বলেন না ভাইয়েরা? যে এইরকম যে চার মজাব হানাফি শাফি মালিকি হাম্বলি আলাদা আলাদা নাম ফুটানোর উদ্দেশ্য নয়, আলাদা চারটা মতবাদ বুঝানোর উদ্দেশ্য নয়, কোরআন সুন্নারই ব্যাখ্যা এবং আল্লাহর দিনের উপরে আমলই একমাত্র উদ্দেশ্য। তবে এই চারটা ব্যাখ্যার ধারা যেহেতু ভিন্ন, এই ভিন্নতা বুঝানোর জন্য মুসলমানরা চারটা নামে অভিহিত করছেন, কি কথা বুঝলেন না ভাইরা? দেখো এই তো মধ্যখানে কর্তৃক ঢুকলো মহানবী সাহেব, আমরা তো আরেক দিকে ছিলাম, এখানে কর্তৃক এসে গেলাম, আল্লাহ আমাদের মাফ করেন। যাই হোক, তো হ্যাঁ, তো ওই কথা তো রয়ে গেছে না, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি। হ্যাঁ, আল্লাহ পাক বললেন যে আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতে থাকবো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লুকুম খাতা খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। হ্যাঁ, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা ফাজকুর ইসমা রব্বিকা ওয়াতাওয়াক্কাল ইলাইহি তাওফীলা, তুমি আল্লাহর নাম নাও যিনি তোমাকে পালেন, ওয়াতাওয়াক্কাল ইলাইহি তাওফীলা, এমন ভাবে আল্লাহকে স্মরণ করো সারা দুনিয়া থেকে একদম তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, পৃথক হয়ে যাও, শুধুই একদম আমার হয়ে যাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআনে পাকের এক একটা বর্ণনা ধারা এমন সুন্দর, এতটা সম্মোহনী শক্তি সম্পন্ন যে অন্য কোন বস্তুর প্রতি আর নজর করার কোন সুযোগ থাকে না। মনে করেন অনেকগুলো মেয়ে নারী এমন হয় যে সব নারীর নারীত্বই আকর্ষণীয়, কি কথা বুঝুন নেই? এক লোক আসছে, এক স্বামী আসছে আমার কাছে খানকাতে, এসে বলো যে হুজুর আমি বড় ফাসাদে পড়ছি। আমি বললাম কি? আপনাকে বাড়ি মানে অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরতেছি, তা আমি হুজুর আর পারি না, পরে ভাবলাম যে তো একটু আপনার কাছে যাই। অনেকে আপনার কথা বললো যে আপনার কাছে যাই, দুটা কথা শুনি একটা কোনো সুরাহা বা সমাধান পাই কি? আমরা হ্যাঁ হ্যাঁ তো বলে, পারিবারিক কোনো ঝামেলা হলে আমার সময় না থাকলেও বা অনেক ব্যস্ততা থাকলেও একটা পরিবার পরিবারের পারিবারিক জীবন সুখময় শান্তিময় সুশৃঙ্খল হ্যাঁ এবং নিষ্কণ্টক ঝামেলামুক্ত হওয়ার এই লক্ষ্যে কষ্ট করে হলে আমি সময় দেওয়ার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তা আমি বললাম হ্যাঁ ভাই বলেন কি বিষয়? বলো যে হুজুর আমার বাবা সুন্দর, আমার মা অনেক সুন্দরী, আমার বোনেরা সব সুন্দরী, পুরো আমাদের খানদান ভাবিরাও সেরকম। এ আল্লাহ কি হলো, আমার কপালে আমার কিসমতে ছিল আমার বউটা এমন কালা হুজুর, দম কালা, এ ওর চেহারার দিকে আল্লাহর কসম একটু আমি দেখতে ইচ্ছা করে না, ও এত খেদমত করে আমার পায়ে মোজা পরাইয়া দেয়, জুতা আগায়া দেয়, দস্তরখান বিছাইয়া দেয়, খানা গায়ে দেয়, প্লেটগুলো জলদি নিয়ে যায়, খানা শেষ করতে পারে না জলদি কফি পেশ করে, বিছনাপত্র পরি পাটি রাখে, ও যেহেতু কালো সেই অনুভূতির কারণে মানে ও সবসময় একটা টেনশন ফিল করে, এজন্য একদমই অ্যাটেনশন থাকে। আর আমার প্রতি ওর কি ভীষণ অ্যাট্রাকশন হুজুর, কিন্তু আমি ওরে মানতে পারলাম না, আমি এটা মানে নিতে পারলাম না ইত্যাদি অনেকক্ষণ বলতেই থাকছে বলতেই থাকছে। আমি ঝিম দিয়ে শুনলাম, অনেকক্ষণ শোনার পরে পরে থামছে। তা আমি বললাম কি শেষ? হ্যাঁ। আমি বললাম যার কথা বললেন ওটা কি মেয়ে লোক না পুরুষ লোক? ওই লোক এমন হাসছে, কেন উত্তর দেন না কেন? না ওদের তো মেয়ে লোকে। বলে আপনার ওয়াইফ না নাকি কার কথা বললেন? হ্যাঁ আমার ওয়াইফ। মেয়ে লোক তো নাকি? হ্যাঁ মেয়ে লোক তো, মানে কি বলবে দিশা পায় না, কিরে এইরকম কথা বলতে কেন? আমি বললাম যে বিয়ে করে কি মেয়ে লোক না পুরুষ লোক? মেয়ে লোক। তাহলে মেয়ে লোক তো পাইছে, আপনার ফের টেনশনটা কোন জায়গায়? ফর্সাও পাইলে কালা লোক, ওটা তো মেয়ে লোকই। হুজুর আশ্চর্য কথা বললে, আমি তো খেয়াল করিনি। আমি বললাম খেয়াল করবেন কি জন্য? আপনার তো কালা রঙের ধান্দা, আপনার তো মাথা খারাপ, আপনার তো বোঝা উচিত ছিল এটা তো মেয়ে লোক, চোখগুলো মেয়ে লোকের, নাকটা মেয়ে লোকের, চোখ মেয়ে লোকের ওর সর্ব মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ ওকে মেয়ে লোকই বানাইছেন, নারীত্ব দিয়েই বানাইছেন, নারী তো নারী। এই জন্য আপনি এরকম মাথা খারাপ করতেছেন? আশ্চর্য কথা বললেন আপনি, আমার তো 1300 অন্তত 60-70 গুণ শেষ করে দিয়েছেন আপনি। আমি বললাম যে এরপরে শোনেন আরেক কথা, সেটা হচ্ছে যে অপরমা সুন্দরী নিয়ে আসছেন, খালি মেজাজ, খালি গরমাগরমি, খালি তেজাতেজি, আপনি বলেন ওই দিকে সে যায় ওইদিকে, আপনি অফিসে সে কোথায় গিয়ে ঘুরে, এরকম হলে ভালো ছিল? না, সেটাকে মানতে পারতেন না। আর এটা না, এমন না, সে এমন না। আমি বলি এমন না তো কেমন, না সে মানে আমাকে ছাড়া এই জগতে কিছুই বুঝে না। আমি দোকানে যাই, অফিসে যাই, আমার জন্য অস্থির ভাবে সে অপেক্ষায় থাকে কখন আমি ফিরব। আমি কি এইরকম একটা স্ত্রী পাওয়ার পরে এই বর্তমান পৃথিবীতে তার প্রতি কৃতজ্ঞ এবং শুকর গুজার হইতে পারলেন না, তার মূল্যায়ন করতে পারলেন না, আপনি কত বড় জুলুম করতেছেন আপনি কি চিন্তা করতে পারতেছেন? বলে ইন্না লিল্লাহ। পরে আমি এরকমই দুই চার কথা বললাম, সে তো আসছে তাবিজ তোমার ভাই চাইদের কিছু চিন্তা করে। আমি বললাম এর থেকে ভালো তাবিজ খোঁজার দরকার নেই, হুজুর আমি তওবা করলাম, আমি ওকে ভালোবাসবো, ওকে নিয়ে জীবন কাটাবো। আল্লাহ তাআলা শুকর আলহামদুলিল্লাহ, এরকম এক দুইটা ঘটনা না, অনেক ঘটনা যায়। এর জন্য আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত। এক ইঞ্জিনিয়ার আসছে, খুব হাই ফাই লম্বা টল ফিগার, খুব উচ্চশিক্ষিত লোক, পয়সা করি আল্লাহ খুব দিচ্ছেন, বিল্ডিং এর মালিক, থাকেন ঢাকায় কাজলার ওইদিকে। যাই হোক, তো সে লোক আসলেন এবং অপরিচিত লোককে নিয়ে নির্জনে কথা বলতে, প্রাইভেসিতে কথা বলতে একটা টেনশন ফিল হয় না, এবং এটা উসুলও না, একটি নিয়মও না। ওই লোকটা কেবলই একান্তে কথা বলতে চায়। ওরা আমি চিন্তা ভাবনা করলাম, হুজুর মেহরবানি আমাকে একটু সময় দেন, আমি বড় বেশি বিপদে আছি। কথাবার্তা শুনে পরে ভাবলাম দেখি কি বলে, কামরা নিয়ে বসলাম। সে মানে যা শুরু করলো স্ত্রীর বিরুদ্ধে ভীষণ লম্বা ঘটনাগুলি বলতে 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 এখন শেষ কথা হলো যে আমি তাকে 3 তালাক দেওয়ার জন্য ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছি। তো আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তো তারা আমাকে ভীষণভাবে বাধা দেয়, আমি কিছুই মানব না এবং মানা সম্ভবই না। কিন্তু ওরা আমাকে বলল কি, আপনার সঙ্গে একটু দেখা করতে, আপনি একটু ওনার সঙ্গে একটু দেখা করেন, এরপরে আপনি সিদ্ধান্তটা বাস্তবায়ন করেন, এইটুকু অনুরোধ রাখেন। আমি বললাম এইটুকু অনুরোধ রাখলাম তো কি হল, যাক আপনার কথা শুনলাম তো আসলাম দেখা করলাম, আপনাকে একটু জানাইলাম বিষয়টা আর কি, ওকে আমি রাখবো না, ওকে 3 গুলা বিদায় করে দিব। এই আর ইন্না মহা মুসিবত, সে তো কোনো পরামর্শ শুনতে রাজি না। পরে আমি তাকে, আপনাদেরকে এত লম্বা কথা শোনাবো আমি, সে বিচারা ভীষণ খেপলো আর কি, মানে ও তার স্ত্রী উচ্চশিক্ষিতা, সে গিয়া তার বাপের বাড়িতেই থাকে অধিকাংশ, ছেলে ছেলে তো নাই, পাঁচটা বা ছয়টা মেয়ে, কিন্তু সে ওই মহিলা থাকে গিয়া কেবলই তার বাপের বাড়িতে, কোথায় কোথায় রাগ, কোথায় কোথায় গোসা, এই ইঞ্জিনিয়ারকে আমি বিয়ে করিনি, আমি যিনি ইঞ্জিনিয়ারকে বিয়ে করছিলাম সেই ইঞ্জিনিয়ার তোমার মধ্যে এখন আর নাই, মানে দাড়ি ছাড়া বিয়ে করছিল, সমস্যাটা এখানে যখন বিয়ে করছিল তখন তো স্মার্ট যুবক, সে দাড়ি না, একদম ভোরবেলা উঠে একদম মুন্ডা একদম ফিলিং সে, তারপরে সোনো টোনো পাউডার লোসন ইত্যাদি লাগে, একদম ফ্রেশ, একদম টাটকা যৌবন, এইরকম রোজ ভোরবেলা মনে হইত এবং সন্ধ্যাবেলাও। তো এখন তো তুমি সেই ইঞ্জিনিয়ার নও, এখন তুমি দাড়ি রাখছো এত বড় বড় লম্বা জুব্বা গায়ে দাও। আচ্ছা এগুলি কিন্তু সে বলে না, ওহ আমি ভুল করলাম, এই শব্দগুলো সে বলে না, তুমি সেই ইঞ্জিনিয়ার না, তুমি নতুন কেউ, এটা বলে। আচ্ছা আগে সে নামাজ করতো না, আগে নানান আড্ডাবাজি করতো ইত্যাদি, তুমি সেই ইঞ্জিনিয়ার না, আমি যে ইঞ্জিনিয়ারকে বিয়ে করেছিলাম সেই ইঞ্জিনিয়ার না তুমি। আচ্ছা আর কিছু এই যে কোথায় কোথায় রাগ করে বলে আমি গেলাম, এই উল্টা দৌড় সোজা বাপের বাড়ি চলে যায়। এই বাপের বাড়িতে গেলে এক একবার 3 মাস 6 মাসে আসে না, এইবার গেছে 5-6 মাস হয়েছে, তা আমিও বলছি আর তোরে আনবো না। এখন ফাইনাল সিদ্ধান্ত এই, তা আমি বললাম কি এমনি কি বোধহয় লোকও কি বেশি ভালো না নাকি, মানে আমি বললাম কি মানে কি, এসে আপনি অফিসে যান আদালতে যান, অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক টম্পর্ক এমন বিষয় তো নাই? না 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 না, না 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 এইসব আমি একজনের সম্পর্কে এরকম কথা কিভাবে বলি, সে আমাকে কষ্ট দেবো যে কিন্তু এইটা যেটা না সেটা আমি বলবো কেন, এটা কোশ্চেন কালেও না। আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আপনার দাড়ি নিয়ে কোনো সমালোচনা করুন না না, একদম ডাইরেক্টলি এমনটা তো বলেনি, আপনার নামাজ নিয়ে এখন না 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 কখনোই এমন কিছু বলেনি, আপনার এই রোজা নামাজ নিয়ে দিন না এগুলো ডাইরেক্ট বলেনি, সে শিক্ষিতা মেয়ে বড় ঘরের মেয়ে এমন নিচু কথা সে বলার অভ্যস্ত নয়। তবে কি সে এইভাবে বলে তুমি সেই ইঞ্জিনিয়ার নও, ওই কথাটাকে আমি ইচ্ছা করে রিপিট করাই তাকে দিয়ে বারবার, কারণ আমার ধরবার সুবিধা হবে, বুঝলেন না। পরে সে এইভাবে বলতে থাকলো, তা বললাম কি আপনাকে কোনো গালি দেয়? না গালি দেয় না। আপনার সঙ্গে কোনো বেয়াল কোশ্চেন কালেও না, হইতেই পারে না, এগুলো তার মানে সামাজিক স্ট্যাটাস ফ্যামিলি ঐতিহ্যের একদম বিপরীত, এটা হইতে পারে না। মানে বিষয় এক জায়গায় সে মানে আমার উপর ক্ষিপ্ত হয় এবং খেপলেই সে বাপের বাড়ি চলে যায়। পরে আমি আস্তে আস্তে যখন উনি থামলেন তখন বললাম ইঞ্জিনিয়ার সাহেব, এই বর্তমান বিশ্বে অসংখ্য ঘরের মেয়েদেরকে নিয়ে স্বামীরা যখন ভয়ঙ্কর বিপদে, হ্যাঁ তাদের বিরুদ্ধে হাজারো ভিন্ন রকমের অভিযোগ, আর আপনি ওই টাইপের একটা অভিযোগও আপনার স্ত্রীর ব্যাপারে চিন্তাই করতে পারেন না, আর এই একটা স্ত্রী তার প্রতি আপনার কতটা আন্তরিকতা দরকার ছিল কিন্তু সেটার ভীষণ ঘাটতি আপনার মধ্যে, আপনার মতো একজন উচ্চ শিক্ষিত ব্যক্তির মধ্যে এই রঙের বিচার আচার এটা কি গ্রহণযোগ্য? এই ওরা আমি বললাম যে আপনি বললেন জীবনে সে কোনোদিন গালি দেয় নাই এবং সে আপনার সঙ্গে বেয়াদবি করে নাই, কটাক্ষ করে নাই, তিরস্কার করে নাই, স্ত্রী হয়ে স্বামীকে জীবনও একবারের জন্য এমনটা বলে না, এরকম কোন হাজি সাহেব গাজি সাহেব কোন হুজুর মুক্তি সাহেবের স্ত্রী এমন খুঁজা পাওয়া এত সহজ না, বড় মুশকিল ব্যাপার। এটা দারুণ উচ্চ চরিত্রের এই মহিলা আমার কাছে মনে হয়। শুধু একটা মাত্র বিষয় সেটা হচ্ছে যে সে ক্ষিপ্ত হলে শব্দ করতে পারে না, সোজা বাপের বাড়ি চলে যায়। মেয়ে মানুষের মধ্যে এরকম কিছু ত্রুটি বিচুটি থাকে, সেটাকে নিয়ে এত চরম হওয়া ইঞ্জিনিয়ার সাহেব ঠিক না। পরে আমার এই অবস্থান দেখে বল হুজুর আমার কিন্তু অনুরোধ আপনি আমাকে রাখতে বলবেন না, আপনি কিন্তু আমার মনে হয় আপনি সেদিকে আগাচ্ছেন, আপনি কিন্তু আমাকে রাখতে বলবেন না, আমি কিন্তু আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, বন্ধুদের কাছে যা শুনলাম তা আমি অনেক শ্রদ্ধা করি, আপনি এটা বললে আমি কিন্তু বিপদে পড়ে যাব, আপনি কিন্তু এই কথাটা আমাকে অন্তত বলবেন না। আমরা আপনি এগিয়ে আসেন কাছে আসলো বলে আরো আসেন না, কাছে আসলে কি কোনো গুণা দোষ না, আসেন কাছে আসেন, যেই কাছে আসে আমি টান দিয়ে একদম বুকে জড়াইয়া ধরছি, জড়াইয়া ধরে আমি বললাম যে ইঞ্জিনিয়ার সাহেব আপনি আমাকে কথা দেন, আল্লাহর এই বান্দিকে নিয়েই আপনি থাকবেন, আমাকে কথা দেন নাহলে আমি ছাড়বো না আপনাকে। হুজুর কি বললেন এটা? আপনি এটা আমাকে বলেন না। তাহলে ইঞ্জিনিয়ার সাহেব এই পাঁচটা মেয়ে আপনি ওদের বিয়ে দেবেন না? হ্যাঁ, এই মেয়েরা কিভাবে বলবে যে আমার মা অমুক আমার বাবা অমুক, অথচ অবস্থায় দাঁড়াবে বিচ্ছিন্ন হওয়ার পরে মেয়েগুলোর সম্মান মর্যাদার কি হবে? হ্যাঁ, এই মেয়েগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? তাহলে আপনি মেয়েদের মুখের চুনকালি দিতে চান, ওদেরকে ছোট করতে চান? না তাহলে মানে পরে আমি এইভাবে ধরে রাখছি, কাঁদতে সে কাঁদতে কাঁদতে আবার কুর্তা রুতা একদম ভিজেই ফেলছে, বুকটা ভিজে গেছে মানে কাপড় কুর্তা রুতা ভিজে গেছে। পরে অনেকক্ষণ ধরে রাখলাম, পরে যখন ছাড়ি না পরে বললাম আপনি আমাকে এইভাবে আটকেলেন, ওফো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওয়াদা করলাম আমি ওকে নিয়েই থাকবো। পরে আমি বললাম বাকি প্রসেস আমি বলবো কেমনে কি করবেন। এরপরে তাকে বললাম যে আপনি ওকে শ্বশুরবাড়িতে জানান, তাকে বলেন এই শর্ত দেন, এইভাবে তুমি আসো ইত্যাদি। এরপরে দুজনে সুন্দরভাবে থাকার সিদ্ধান্ত নেন, এরকম গর্মাগর্মি করবেন না। আর আমার মুর্শিদের লেখা দুইটা কিতাব যেটাকে আমি অনুবাদ করে উর্দু থেকে বাংলায় একসাথে করে একটা কিতাব আকারে ছাপছি, যেটার নাম দিয়েছিলাম শান্তিময় পারিবারিক জীবন। এই কিতাবটা আপনি নেন এবং এইটা আপনি তিনবার পড়ার পরে আমাকে ফোন করবেন অথবা আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। আচ্ছা ঠিক আছে, গেলেন পরে আর আসবেন না। আমি তো টেনশনে দিয়ে আল্লাহ কি হলো নাম্বারটাও রাখলাম না, এই লোক তো যোগাযোগ করে না, কি হলো ইয়া আল্লাহ কি হলো, দোয়া করতেছিলাম কিছু করার নাই, কোনো যোগাযোগ করে না। মনে হয় চার পাঁচ মাস পরে ওই ওদিকে রায়ের বাগ না রায়ের বাজার, রায়ের বাগ, রায়ের বাগের ওদিকে আমার একটা প্রোগ্রাম ছিল, তখন জামের অবনিয়া ওখানে ছিল, ওখানে আমার ওই প্রোগ্রামে একটা মাহফিলে আমি গেলাম, বয়ান করতেছি, হঠাৎ দেখি ওই যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার দূর বসা বয়ান শুনতেছে না। আমি তো খুব খুশি হলাম যে আজকে তার সঙ্গে কথা বলার সুযোগ হবে। যাই হোক, বয়ান শেষ হলো, দোয়া হলো, পরে উনি নিজেই ছুটে আসলেন, মুসাফা করলেন, দেখা করলেন, মোয়ানাকা হলো, পরে বললেন, হুজুর আমি দেখা করে নিয়ে বড় অন্যায় হয়ে গেছে, মাফ করে দিয়ে, আপনি আমাকে বলছিলেন তিনবার বইটা পড়েন তারপরে যোগাযোগ করেন, তিনবার না হুজুর একবার পড়ার পরেই আমি বুঝতে পারছি অপরাধী আমি, তিনবার একবার পড়ার পরেই আমি বুঝতে পারছি যে অপরাধী আমি, সেজন্য আর আপনার সঙ্গে যোগাযোগ করি নাই। আপনার মূল টার্গেট হল আমি যেন এই কোরআন সুন্নার এই কথাগুলোর উপরে নিজেকে আমল করি, সেজন্য আমি ভাবলাম সেটাই করি, ভুল হয়েছে যে আপনার সঙ্গে দেখা করি নাই। আলহামদুলিল্লাহ এখন আর আমাদের পারিবারিক কোন কলহ নাই, কোন ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ আমাদের পরিবারকে আল্লাহ শান্তিময় পরিবার বানায় দিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একটা একটা কথা, একটা শব্দের মানে একটা কথার প্রসঙ্গে হঠাৎ এই কথাগুলো মনে করলো, তাই হঠাৎ বলা হয়ে গেল। আল্লাহ তাআলা এর মধ্যে আমাদের জন্য হেদায়েত দান করেন, নূর দান করেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা পৃথিবীতে মানে হাজার হাজারো পরমা সুন্দরী নারী, হাজারো পরমা সুন্দরী নারী, কিন্তু এক একটা একটু ব্যস্তম, কারো হয়তো চুলগুলো একটু খাটো, কারো নাকটা একটু বোচা, অথবা কারো হাসিটা একটু মলিন, এইরকম হল। কিন্তু একটা মেয়ে এইরকম যে মানে একদম নারীত্বের সকল সৌন্দর্যে একদম শীর্ষে, এবং দিন ইমান আমল আখলাকের ক্ষেত্রেও শীর্ষে। এখন আপনার বাবা মা প্রস্তাব দিলেন যে এই যে একশোটা মেয়ে এখানে দাঁড়ায় আছে সবাই ভালো, এর মধ্যে তুমি কারে বিয়ে করবে আমাকে বলো, তার সঙ্গে বিয়ে করাই দিব। আপনি কারে ঠিক করবেন, কালাটা, নাক বোসাটা, চেহারা একটু মলিন যেটা সেটা, হাসি মলিন যার সেটা না, যে সর্বদিক থেকে শীর্ষে তাকে না। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, সারা দুনিয়ার যত আদর্শ, যত মতবাদ, যত শিক্ষা, যত পদ্ধতি, সবকিছু আশেপাশে রাখলে শীর্ষে কেবল প্যারা রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ। এর চেয়ে সুন্দর, এর চেয়ে উত্তম, এর চেয়ে চমৎকার, এর চেয়ে পূর্ণাঙ্গ কোন আদর্শ এই পৃথিবীতে নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য না, তোমাদের জন্য এই আমার প্যারা রসুল সাল্লাহ আলাইস্লামের জীবনে উত্তম নমুনা, সুন্দর নমুনা, চমৎকার নমুনা, নিখুঁত নমুনা, কমপ্লিট নমুনা, কমপ্লিট মডেল মৌজুদ। কতবত্তাল ইলাইহি তাবতিলা, এই জন্য আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলে, আল্লাহকে এইভাবে স্মরণ করো, এইভাবে আল্লাহর দিকে মুতাবজ্জি হও যে সারা দুনিয়া ভুলে যাও, একমাত্র ইসলামই তোমার নজরে সুন্দর লাগে এবং ইসলামই তোমার নজরে পছন্দ হয়। যে এইরকম যদি তুমি নিজেকে করতে পারো, নিঃসন্দেহে বান্দা জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। আমরা এইভাবে আমাদের জীবনটাকে গড়ব, পরিচালিত করব, এবং ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা এই ইসলাম ইমানের উপর আমরা অটল থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো ভুল বিচ্যুতি ঘটলে আমরা আমাদের মহান আল্লাহর নিকট মাপ চাইব। আর আশ্চর্য হল রব্বুল আলামিন ওয়াদা করে রাখছেন পবিত্র কোরআনে, এ কোন আদালত কি এরকম ওয়াদা করে যে ক্ষমা চাইলে ক্ষমা করব, কোন মন্ত্রী কি ওয়াদা করেন যে ক্ষমা চাইলে ক্ষমা করব, কোন বাদশাহ কি এরকম ওয়াদা করেন যে ক্ষমা চাইলে গ্যারান্টি দিলাম ক্ষমা করবো হে আমার শত্রুরা? কিন্তু একমাত্র মহান রব্বুল আলমিনের এই গুণ, এই বৈশিষ্ট্য, মহান রব্বুল আলমিন বলেন সর্বরকমের গুণাগার, সর্বরকমের অপরাধীদের জন্য আমার ঘোষণা, আমি দয়াময়ের ঘোষণা, আমার নিকট ক্ষমা চাইলে আমি ক্ষমা করব এবং সবগুলো গুণা ক্ষমা করব এবং নিশ্চিতভাবে ক্ষমা করব এবং গ্যারান্টিযুক্ত ভাবে ক্ষমা করব। আমি কোরআনের এই যে ঘোষণা, আমরা এটা দেখলে এমন ভাবে অভিভূত হইতে হয় যে কি বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার প্রিয় বন্ধুরা, মহান রব্বুল আলামিনের এটা দয়া এবং সীমাহীন দয়া, সর্বশ্রেষ্ঠ দয়া এবং মেহরবানি যে তিনি আমাদেরকে ইমানুল ইসলামের দৌলত দান করছেন। হ্যাঁ, এবং সেই ইমানুল ইসলামের দৌলতের উপরে চলার এবং এর উপরে কায়েম থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে। এর জন্য পথ এবং পন্থা হল যে উলামায়ে দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখা। চিকিৎসা চায় মানুষ, ভালো ডাক্তার দরকার। হ্যাঁ, কাপড় চাই তো ভালো দোকান দরকার। হ্যাঁ, যে পচা পচা ভেজাল নকল এইরকম হলে কিন্তু বিপদ। আমার ছোটবেলা আমার বাবার সঙ্গে আমি লালমোহন বাজারে গেলাম, তো বাবা এই লুঙ্গি পছন্দ, আমার ছোট্ট ছিলাম, লুঙ্গি কিনে দেবেন আমাকে, তো এই লুঙ্গি সেই লুঙ্গি আমি একটাও পছন্দ করি না। আমার লাভ আমি এটা নিব, এবং এত ছোট্ট বাচ্চাকে তো বোঝানোর কোনো উপায় নেই। বাচ্চা যা আচ্ছা এন আব্বা বলেন এইটা ভালো, এটা রং পাকা। আমি তো রং পাকার কাঁচা বুঝি না, রং পাকা যে কাঁচা এটা আমি তো বুঝি না তখনও, এত ছোট। তা আব্বা যেটাই বলেন আমি এটা মানতে রাজি না। আমি বললাম এটা সুন্দর, ওই লুঙ্গিটা আমার মনে আছে সেটা গ্রিন এবং লাল রঙের মিলাবে, লাল এবং গ্রিন মানে দুইটা মিলাবে, এমন চকচক ঝকঝক করতেছে, দারুণ সুন্দর লাগে। আমি বললাম আমি এটা নিব, এইটা নিয়ে কান্নাকাটা, আমি এটাই নিব এইটাই নিব। আব্বা কি করবে, শেষ করত উঠে কিনে দিয়েছেন। আমার মনে আছে ওই লুঙ্গি নিয়ে আমি পড়ছিলাম, কত ছোট ছিলাম বুঝেন, যে আমি নিয়ে রাত্রিবেলায় কুচে পড়ছি, আগেটা বাদ দিয়া এত উল্লাস এবং পুলক যে ওইটা রাত্রি আমি ওইটা পড়ছি, পরে আমি ঘুমেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছোটবেলার শরীর তো হ্যাঁ না, সে একদমই মানে আমি দেখলাম যে আমার প্যাট থেকে নিয়ে নিচে হাঁটু মাটু তাম সব একদম গিরির হয়ে আসছে। তা আমি খুশি, ও হো চমৎকার আমার লুঙ্গি, আর আমি তো গ্রিন হয়ে গেছি, তখন তো পিচ্ছি না, তা আমি খুব খুশি, ও হো তো দারুণ তো আমি এমন সুন্দর হয়ে গেছি। আমি উঠানে গিয়ে আর লুঙ্গি দেখি আর হাসি, আর হাতে এরকম ধরলে পরে হাত দেখি আমার হাত ওরকম গ্রিন হয়ে গেছে। আমি বললো বাহ বাহ চমৎকার, অন্যদেরকে দেখাই, দেখো আমার হাত কিরকম গ্রিন হয়ে গেছে। যাক, পরে গেলাম গোসল করতে, যেই পুকুরে নামলাম পুকুরের পানি গ্রিন হয়ে গেছে, আমার ডান দিক বাম দিক সব গ্রিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম এই পৃথিবীতে যত মতবাদ যত আদর্শ সব কাঁচা রংওয়ালা, পাকা রংওয়ালা শুধু ইসলাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর এই পাকা রং এটা সব দোকানে পাওয়া যায় না, ধোকাবাজদের দোকানে পাওয়া যায় না। হ্যাঁ, যারা স্বার্থপর লোভওয়ালা ওই মোহওয়ালা ওদের দোকানে এই পাকা রং পাওয়া যায় না। এই পাকা রং তো পাওয়া যায় খাঁটি নায়েবে রসূলদের দোকানে, খাঁটি নায়েবে রসূল যারা, খাঁটি আলেমে দ্বীন যারা, খাঁটি আল্লাহ ভালা যারা, তাদের তারা দুনিয়ার নেতৃত্ব চান না, দলবাজি চান না, তারা তো চান কেবল কোরআন সুন্নার উপরে আমরা আমল করি, ইসলামের উপর আমল করি, আমি জান্নাতি হই, সব মুসলমান জান্নাতি হয়ে যায়। এইরকম খাঁটি ওলামায় দ্বীন যারা, তাদের নিকট থেকে যদি আমরা ইসলামের ব্যাখ্যা শিখি আর সেই মোতাবেক চলি, তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে আলেম ওলামারা নবীদের ওয়ারিস। হ্যাঁ, কোন নবীগণ কোন নবী রসুলগণ কাউকে টাকা পয়সার ওয়ারিস বানায় যান নাই, আসমানি এলমের ওয়ারিস বানায় গেছেন। এই ওলামায় দ্বীন ওলামায় দ্বীনের নিকট থেকে আমরা আসমানি এলমের দৌলতি লাভ করব। এ আর আসমানি এলমের আলোকে যারা জীবন গড়ে তো তারা নিঃসন্দেহে জান্নাতুল ফেরদৌস পর্যন্তই পৌঁছে। নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। হ্যাঁ হ্যাঁ, আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা দিয়ে ধরবে নিঃসন্দেহে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। সর্বশেষ আমি এক দুটা হাদিসের কথা বলবো যেটা আমাদের মনে রাখতেও সহজ, আমল করতে আশা করি সহজ হবে এবং ফায়দা হবে ভীষণ। সেটা হলো ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজাল যিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোরআন আল্লাহর কিতাব কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতেছেন ভাইরা, সর্বশ্রেষ্ঠ জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো এক হাদিস শরীফ। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মুসলমান প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, এইভাবে জিন্দেগি কাটাবে, কিয়ামতের দিন হাসবে মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আর কোরআন শরীফে আয়াত আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিন দুই রকমের চেহারা হবে, একটা হলো উজুহ ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, এক এক চেহারা হলো নূরে ঝলমল চেহারা, এই চেহারা বলারা সব জান্নাত। আরেক ধরনের চেহারা উজুহ ইয়াউমাইযিন মুসফাদা, কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে একদম কালো, আল্লাহ এই কালো চেহারা সব হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যখন বললেন যে এই কালেমা প্রতিদিন 100 বার পড়বে যারা, তাদের চেহারা নূরে ঝলমল করতে থাকবে কিয়ামতের মাঠে, তাহলে বোঝা যায় এরা জান্নাতি হবে ইনশাআল্লাহ তাআলা। এখন কারো মনে খটকা হবে, খালি কালমা বললেই জান্নাতি? নামাজ তাহলে, রোজা তাহলে, হজ তাহলে, সত্য কথা, জুলুম থেকে বিরত থাকা, সেগুলো কি? হাদিসে পাঁচের আলোকে যদিও লম্বা ব্যাখ্যা নাই, কিন্তু এটা অনুমান হয়, তা বুঝা যায়, আন্দাজ হয় যে এই কালেমা যে প্রতিদিন জিকির করতে থাকবে, যেহেতু আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি জবানে ঘোষণা করেছেন যে কিয়ামতের দিন তার চেহারা চাঁদ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে, তাহলে এইরকম সুন্দর জীবনে কালেমার বরকত আল্লাহ পাক তাকে দান করে দিবেন দুনিয়ার জীবনে। তার দুইটা পদ্ধতি, একটা হলো যে সে এই কালেমার জিকিরের বরকতে একদম খালেস ইসলামী জিন্দেগিওয়ালা হয়ে যাবে, আর একটা হলো যদি এমনটা নাও হলো একদম শুরু শুরুতে বা দ্রুততর, তো এই কালেমার জিকির করতে থাকলে মৃত্যুর পূর্বে ইনশাআল্লাহ তাআলা কোন একটা সময় এরকম আসবে সব গুনাহ থেকে তওবা করায়া একদম পাক সাফ বানায়া নূরে ঝলমল বানায়া ফের আল্লাহ তাকে মৃত্যু দান করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তা আমরা এইটুকু আমল করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা? লা ইলাহা ইল্লাল্লাহ তো আমাদের সকলেরই, সব নবী রসুলের, এইটা নিয়ে তোর কারো কোনো টেনশনের কিছু নাই। আরো অনেক বিষয়ে অনেকের কথা আছে, কেউ আবার মোহাম্মদ রসুল্লাহ যোগ করলে আজকাল কিছু যোগ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিক আছে, মোহাম্মদ রসুল্লাহ কই পেলেন, আজীব ধরনের কথাবার্তা। এই 1500 বছর পরে এসে যে কত রকমের বিদ্বানরা ইসলামী নতুন নতুন বুদ্ধিজীবীদের পালায় আমরা পড়তেছি কি আর বলা, হ্যাঁ না? সারা দুনিয়া সব আলেম বাদ দিয়ে ওই 2-4-5 জন মাওলানা সাহেবের নাম দিবে, যে এরাই যেন খালি ইসলাম পুরোটা বুঝছেন আর বাকিরা কিচ্ছুই বুঝতে পারেন নাই, তারা সব একদম পাকা অন্ধ ছিলেন। কি হলো আজকের এক শ্রেণীর আবেগী মুসলমানদের? আমি এদের সম্পর্কে কি বা বলতে পারি? আমি এত যুদ্ধ করে অনেক চিন্তা ভাবনা করে এই শব্দটাই আবিষ্কার করছি, এরা আবেগী মুসলমান এবং অদূরদর্শী মুসলমান, আবেগী মুসলমান এবং অদূরদর্শী মুসলমান, যাদের জ্ঞান পাকা, এলেম পাকা, তো তারা এমন সব কথাবার্তা কিভাবে বলতে পারেন যে কথাগুলো বড় বড় মানুষদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছেন বলে এটা বুঝা? মুজাদ্দিদ আল-বিসানি হানাফি ছিলেন, শাহউল্লাহ দেহলভি হানাফি মোজাবুর অনুসারী ছিলেন, বড়বীর জিলানী রহমতুল্লাহ হাম্বলি মোজাবুর অনুসারী ছিলেন, লোকেরা মনে করে তিনি পিসাব মানুষ, তিনি বড় মাপের আলেমে দিন ছিলেন, ইবনে কুদাম হাম্বলির মতো বিখ্যাত মুহাদ্দিছ তার উস্তাদ ছিলেন হযরত বড়বীর জিলানী রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তিনি শাফি মজাবুর অনুসারী ছিলেন। তো মজাবওয়ালারা যদি মুশরিক হয়, জাহান্নামী হয়, তাহলে সব মানুষগুলো কি জাহান্নামী? তো আলেম ওলামা থাকবে কে? থাকলো কই? নায়েবে রসুল থাকলেন কারা? আল্লাহ যে বললেন যে তোমরা আলেমদেরকে মানবা, ফের আলেম কোন জায়গায়? সব তো মুশরিকের দল হলো। তো আপনারা এই আলেম ওলামারা মাত্রই তো আসলেন দুনিয়াতে, আর যে কজনের নাম বলেন তারা তো সারা বিশ্বে 2-3 জন, কি কথা বলেন নাই? তাহলে বাকি সব আলেম ওলামায় মুশরিক তাহলে? নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভাইরা, এই বিভ্রান্তি অন্ধকার থেকে আমরা যদি দূরে থাকি, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য কল্যাণ উসিলা হবে। আমরা এটা বলি না যারা মোজাবের বিরোধিতা করেন তারা মুশরিক, তারা কাফের, তারা বেদাতি, তারা জাহান্নামি, এমনটা বলতেও আমরা সাহস পাই না, কারণ আমরা বুঝি যে তারা তো ইসলামকে ভালোবাসেন, কোরআন সুন্নাকে ভালোবাসেন। হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা যে সারা বিশ্বের ওলামাদের থেকে একেবারেই ভিন্নতর, কিন্তু এর মানে এই না যে তারা কাফের হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাআলা আমাদের সকলকে খালিস দ্বীনের মহব্বত দান করেন, কোরআন সুন্নার মহব্বত দান করেন, এবং কোরআন সুন্নার উপরে এবং উলামায়ে দ্বীন যারা বিশ্বের বড় বড় উলামায়ে দ্বীন কোরআন সুন্নার যে ব্যাখ্যা তারা দিচ্ছেন সেটার অনুসরণে জীবন গড়ার তৌফিক দান করেন, আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। রমজান মুবারক অত্যাশূন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে মুসলমান বুকে ঈমান আছে আর আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে সে রোজা রাখলো রমজান মাসে, নিঃসন্দেহে আল্লাহ পাক তার উচিত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দামা মিন যানবি। বুকে ঈমান একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যে তারাবির নামাজ পড়ল, তো নিঃসন্দেহে অতীতের সব গুণ আল্লাহ তাকে মাফ করে দিবেন। এবং ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এবং যে সবে কদরে ইবাদত বন্দি করলো আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ পাক তার অতীতের সব গুণ মাফ করে দিবেন। এর তারাবির নামাজ কয় রাকাত? আট আর বিশ নিয়ে লড়াই আর ঝগড়া, হ্যাঁ না, সারা দুনিয়াতে সে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ না, বিশ টাকা করলেন হযরত উমর, বিশ টাকা করলেন। মুশকিল হলো যে হযরত উমরও ইসলাম বুঝলেন না। হ্যাঁ, হযরত উমরও মানে এলেম কালাম তেমনটা ছিল না মনে হয়, যে এখন যারা বিশ আট টাকাকে মনে করেন যে আসল সুন্নত সঠিক সুন্নত, হযরত উমরও উল্টা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিশ টাকা করলেন, উনিও আল্লাহর রসুলকে বুঝলেন না, ইসলাম বুঝলেন না। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো আমার আদর্শের উপর অটল ভাবে চলবে, এবং আমার খোলাফা, আমার খলিফা যারা, আমার এই খোলাফাদের আদর্শের উপর অটল ভাবে চলবে, শক্তভাবে আঁকড়ে ধরবে, তামাসাকু বিহা, শক্তভাবে আঁকড়ে ধরবে আমার এবং আমার খোলাফাদের আদর্শ। ও আজু আলাইহা বিন্নামাজিজ। এবং আমি তোমাদের বলছি যে কোনো বস্তুকে দাঁতে কামড়ায় ধরে যেভাবে আমার এবং আমার খোলাফাদের আদর্শ তাদের পর কোন থাকে এরকম দাঁতে কামড়ায় ধরবে। তো খোলাফা বলতে আমরা তাহলে হযরত হযরত উমরকে, হযরত উসমানকে, হযরত আলীকে বাদ দিয়ে নেব যে আমাদের সিদ্ধান্ত মতো হবে, কারণ ওনারা তারাবি তো বিশ টাকা করছেন, ওনাদের বাদ না দিলে তো আবার এই কথা আটকে পড়ে যায়। এই জন্য ওনাদের বাদ দিয়া তাহলে খোলা রসুল্লাহ আমার বলছেন খোলাফা, খোলাফা হলো খলিফার বহু বচন, মানে আমার খলিফা গণ। তো খলি তাহলে তার গণ থাকে না, খালি এক খলিফা থাকে হযরত আবু বকর। তাহলে বললেই হতো যে তিনি তো বলতেই পারতেন যে আমার খলিফা আবু বকরকে মানবা, কি কথা বুঝেন নাই, তিনি তো বলছেন আমার খলিফাগণকে। খলিফাগণ বলতে হলে তো হযরত আবু বকরের সঙ্গে আরো প্লাস লাগে, যোগ করতে হয়, তারা কারা? যদি তাদেরকে যোগ করেন হযরত উমর সহ তাহলে তো বিশ টাকাতে যাওয়া লাগে, আর যদি বাদ দিতে হয় তাহলে এরপরে যা করেন সেটা একটা ভিন্ন রকম ব্যাপার সেবার, দেখি কি করা যায়। কি কথা বুঝেন নাই ভাইরা? কি হলো এই সকল মানুষদের, এই বিশ্বের শ্রেষ্ঠ ওলামায়ে দ্বীন যারা, এই চার মজহাবের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হানাফি মজহাব বিশ টাকার তারাবি, ইমাম শাফি মজহাব, ইমাম শাফি রহমাতুল্লাহর মজহাবে বিশ টাকার তারাবি, ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর মজহাবে সবাই বিশ টাকার তারাবি মূলত পড়ে, কিন্তু একটু বেশ কম। মক্কা শরীফ মদিনা শরীফের আমলের মধ্যে মক্কা শরীফ ওয়ালারা বিশ টাকাতেই পড়েন, হ্যাঁ না, মদিনা শরীফ ওয়ালারা একটু বাড়াইয়া পড়তেন, ওই মক্কা ওয়ালারা বিশ টাকা চার টাকার পরপরই একটা তওয়াব করতেন, চার টাকাতে পরই একটা তওয়াব। মদিনা ওয়ালারা যখন শুনলেন যে চার টাকাতে পরই তওয়াব, আল্লাহ রে আমাদের এখানে কা বানায় তওয়াব বানায়, উপায়টা কি? ওনারা ওই বিশ চার টাকাতের পরে যখন ওই একটু থামতেন না, আমাদের মতো না এরকম একটু বসে উঠে দাঁড়ায় যায় আমরা, এরকম না, চার রাকাতের পরে চার রাকাত পরিমাণ তারা বসে থাকতেন, আরাম করতেন, আরাম, যাতে আবার চার রাকাত আরামসে দাঁড়ায় পড়তে সহজ লাগে। কথা বুঝেন নাই, এতটুকু সময়ের মধ্যে ওই সাহাবিরা যারা মদিনাওয়ালা তারা আবার ওই মধ্যখানে চার রাকাত পড়ে নিতেন, কি কথা বুঝেন নাই? তাহলে এরকম ওই চার আরো চার 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 চারা কত হলো? ষোলো, বিশের সঙ্গে ষোলো মিলালে কত হয়? 130, তো মদিনা ওলারা 130 জায়গা করতেন, ওই বাকি 16 ফুটা নফল, তো ওইটা ওই তারাবির মতোই তারা পড়ে ফেলতেন। এইভাবে নামাজ পড়তেন, মূল বীজ তারা ঠিক রাখতেন। তো মক্কাওয়ালারাও সেভাবে, মদিনাওয়ালারাও সেভাবে, সেই খোলাফাদের জমানা থেকে, সাহাবাদের জমানা, তাবেইনের জমানা, সব জমানাতে সব মক্কা মদিনার উলামায়ে দ্বীন, বিশ্বের বড় বড় উলামা মুহাদ্দিসিন আইমায়ে কিরাম যেখানে ছিলেন সর্বদা, তো সেখানে 20 টাকা তারাবি ছিল অব্যাহত। এখন আসে এটা নিয়ে ঝগড়া ঝাঁটির কোনো অন্ত নেই, কারা এই সকল ঝামেলা করে আল্লাহ পাক বুঝ দান করে এই সকল ভাইদের, কি কথা বুঝেন নাই? আসলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাস তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত, শুনতেছেন আপনারা? কিন্তু আপনারা মনে করেন, অনেকেই মনে করেন যে তাহাজ্জুদ 12 রাকাত, অনেকে মনে করেন এটা, আমরা ছোটবেলা থেকে শুনতেছি, আমি জানি না যে আসলে সব মুসলমানদের অবস্থা কি। অনেকেই দেখি 12 রাকাতের কথা বলতেন, এখনো বলে তাহাজ্জুদ তো 12 রাকাত, তাহাজ্জুদ 12 রাকাত এটা কোনো কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত সবসময় তাহাজ্জুদ করতেন কত রাকাত, আগে একটু শুনেন পরে আমি 12 রাকাত পর্যন্ত পৌঁছতেছি, টেনশন করেন না। 8 রাকাত করতেন, তাহাজ্জুদ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাহাজ্জুদ নামে যে নামাজ পড়তেন সেটা ছিল লম্বা নামাজ, সেটা কি লম্বা নামাজ, মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইছেন তাহাজ্জুদের নামাজে, দাঁড়াইছেন তো দাঁড়াইছেনই, তেলাওয়াত করতেছেন কোরআন শরীফ মুখস্থ, পড়তেই আছেন। হযরত আয়েশা বলেন আমি মনে মনে ভাবতাম কি তাহলে কি নতুন ভাবে ওহী নাযিল হলো কিনা, এমন এক নামাজ খালি দাঁড়ায় পড়তে হবে, এটার মধ্যে রূপ বিশেষ জানাই এত লম্বা। পরে হঠাৎ দেখলাম কি আল্লাহ, এই তো তিনি এইবার মাত্র রুকুতে গেলেন, সেই যে রুকু আর তো শেষ দানাই। তো আমি ভাবলাম কি তাহলে কি হয়তো এই নামাজ এমনই কিনা কে আমার রুকু শুধু শেষ দা হয়তো নাই। পরে দেখলাম যে আল্লাহ এত লম্বা পরে এই মাত্র তিনি শেষ দা গেলেন, সেই যে শেষ দা আর তো উঠা উঠি নাই। তা আমি ভাবলাম কি রে এত লম্বা শেষ দা, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আশরাফ ছিলেন আমার ঘরের মধ্যে, তো তিনি বলেন যে আমি ভাবলাম কি রে সিজদা থেকে এখনো উঠতেছে না, এত লম্বা সিজদা কিভাবে হয়, তাহলে ব্যাপারটা কি? তাহলে আমি ভাবলাম যে আচ্ছা তাহলে কি না কোনো ইন্তেকালই হয়ে গেল, আমি যে শরীরটা ঠান্ডা হলো কিনা ধরে দেখলাম না শরীর গরম মাসাল, আমি বুঝলাম যে না আলহামদুলিল্লাহ আসেন তিনি। এত লম্বা তাহাজ্জুদের নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণেই পা মুবারক খুলে দিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইরকম নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম থেকে, মানে যখন থেকে নবুয়ত লাভ হয়েছে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করতেন 8 রাকাত। এভাবে যখন আস্তে আস্তে শরীরের দুর্বলতা আসছে তখন শুরু করলেন তাহাজ্জুদ এইরকম লম্বাভাবে 6 রাকাত, তো 8 আর ভিতর পড়তে একদম শেষে 3 রাকাত, যে 8 আর 3 কত হয় 11। এই জন্য বহু হাদিস আপনারা পড়লে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভিতর পড়ছেন 11 রাকাত, ভিতর কি 11 রাকাত আছে নাকি, কি কথা বুঝেন নাই? তো ওখানে আসে ভিতর পড়ছেন তিনি কত রাকাত, 11 রাকাত, ভিতর মানে বেজর, অর্থাৎ তিনি 8 পড়তেন তাহাজ্জুদ আর যোগ ভিতর 3 রাকাত, এই মিলে হয়তো টোটাল 11 রাকাত, যোগ দিলে বেজর ভিতর হয়, ভিতর মানে বেজর, 11 রাকাত বেজর পড়তেন এই। আবার যখন তিনি এরকম সময় হলো যে এখন দুর্বলতার কারণে 2 রাকাত কমাইছেন যে 6, তো হাদিসে দেখবেন যে তিনি ভিতর পড়তেন 9 রাকাত, তার মানে ওই 6 তাহাজ্জুদ আর 3 রাকাত ভিতর যোগ 9, এই 9 রাকাতকে টোটাল বর্ণনাকারীরা বলেন যে তিনি ভিতর পড়তেন 9 রাকাত। আবার যখন দুর্বলতা বৃদ্ধি পেল শেষ জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই 6 রাকাতের জায়গায় 4 রাকাত লম্বা তাহাজ্জুদ পড়তেন আর সঙ্গে ভিতর 3 রাকাত, তো 7, যে হাদিস শরীফে আছে ভিতর পড়তেন তিনি 7 রাকাত। এরপরে দুর্বলতা আরো একদম বৃদ্ধি পাইল যখন একদম শেষ সময়ে তখন 2 রাকাত তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত ভিতর, তো মোট 5 রাকাত, এই জন্য হাদিস শরীফে আছে তিনি ভিতর পড়তেন 5 রাকাত। কি শুনতেছেন ভাইয়েরা, যারা খালি হাদিসের খালি কিতাবের অনুবাদ পড়েন, আমার মনে হয় এই কথাগুলো মনে থাকলে এই হাদিসগুলো যখন সামনে আসবে এটা বুঝতে সেটা সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। কি কথা বুঝেন না ভাইয়েরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এটা রমজানের আগেও পড়তেন, রমজানের ভিতরেও পড়তেন। কি কথা বুঝেন নাই, এই তারাবির নামাজের থেকে আলাদা এটা পড়তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মানুষরা ওই আট রাকাত তারাবির কথা বলেন, মূলত ওই আট রাকাত তাহাজ্জুদের রেওয়াজটাকে উল্লেখ করে, হাদিসটাকে উল্লেখ করে তারা মনে করেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট রাকাত পড়তেন। অথচ ওই হাদিস, যে হাদিসটা তারা দলিল দেন, ওর মধ্যে পরিষ্কার ভাষায় আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট রাকাত পড়তেন এভাবে। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাসআলান হুসনিহিন্না, ভাই জিজ্ঞাসা করুন যে কত সুন্দর সে নামাজ, কত সুন্দর সে রুকু, কত সুন্দর সে সিজদা। হযরত আয়েশা বলেন, এই নামাজটা এই আট রাকাত তিনি রমজানেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। রমজানও আট রাকাত, রমজানের বাইরেও আট রাকাত। রমজানের বাইরে কি তারাবি আছে? তাহলে রমজানের ভিতরে বাইরে যেটা আট রাকাত হবে সেটা কোনটা? সেটা তো তাহাজ্জুদ। এজন্য তারাবির ক্ষেত্রে এই মারাত্মক বিভ্রান্তির মধ্যে আসেন আমাদের সকল ভাইয়েরা। যাই হোক, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, এর বরকতে আল্লাহ পাক তার মুজিদ জীবনের গুনাহ মাফ করে দেবেন। এবং আমি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইফতার জলদি করলে আল্লাহ পাক বেশি খুশি হবে, ইফতার জলদি করলে, ইফতার বিলম্ব না করা চাই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা ফি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি হানা ওয়া ইফতারাকাবতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরি সাইম মিন গায়রি আন ইয়ানতাকাসা মিন উজুরি শাই আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের কোনো দিনে কোন রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার করানোর কারণে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। একজনকে ইফতার করালো, এটা আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ পাক যে ইফতার করাইলো তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এবং রোজাদার যেই পরিমাণ সওয়াব পাবেন রোজা রেখে, সেই পরিমাণ সওয়াব ইফতার যিনি করালেন তাকে আল্লাহ পাক দান করবেন। বড় আশ্চর্য ভাই, সুবহানাল্লাহ বিহাম। এবং এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাখালু ফাম সওয়াব আতিয়াব ইনদাল্লাহ বিরিহিল মিস, যে রোজাদারের মুখে একটু গন্ধ গন্ধ লাগে না, এই আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহ পাকের নিকট মেষো আম্বরের চেয়েও বেশি দাম জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। এত গরম, এত কষ্টের মধ্যে আপনারা এত সময় বসে থাকছেন আল্লাহ রসুলের মহব্বতে, দিনের মহব্বতে। আল্লাহ তাআলা সকলের কষ্ট উত্তম পুরস্কার উত্তম বিনিময়ে দু জাহানে দান করে। ইমাম সব করেন কি করে এখন বলেন? দোয়া। আপনারা কষ্ট নেন নাই তো? আপনারা তো ঘরের লোক, আপনাদের সঙ্গে হইচই করবো তো কার সঙ্গে করবো? হইচইতে বহু লোকে করে মানুষ, রাস্তার কোনো মহিলার লোকে করুন তো খবর আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ওয়াফিক লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুন খাইরা লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আল্লাহুম্মা আতিনা আখিরাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, رب اغفر وارحم انت خير الراحمين. اللهم طهر قلوبنا من غيرك ونور قلوبنا بنور معرفتك ابدا. يا الله يا الله يا الله. اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من غضبك من النار. ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وكره الينا الكفر والفسوق والعصيان وكره الينا الكفر والفسوق والعصيان. يا الله আমাদের সকলকে maaf করেন, সব গুনাহ maaf করেন, সব নালায়েককে maaf করে দেন। يا الله আপনার মহব্বত দান করেন, ইসলামের মহব্বত সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন, কোরআনে পাকের মহব্বত আজমত আমাদের অন্তরে সুপ্রতিষ্ঠিত করে দেন, দ্বীনের উপর ঈমানের উপর ইসলামের উপর জিন্দা রাখেন। যখন দুনিয়ার থেকে উঠান দ্বীন ঈমান ইসলামের উপর আপনি উঠেন। আয় আল্লাহ আমাদের সব পরেশানি তার থেকে নাজাত দান করেন, সব মুশকিল আসান করে দেন, আমাদের পুরো জিন্দগিতে বরকত দান করেন, রহমতের ছায়া হামেশার জন্য আমাদের আমাদেরকে দান করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদেরকে নসিব করেন, কুফর থেকে শিরক থেকে সব গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন, সব নাফরমানি থেকে আমাদেরকে নাজাত দান করেন। হে আল্লাহ, নাফরমানি মুক্ত গুনাহ মুক্ত জিন্দেগি আমাদের নসিব করেন, নূর ওয়ালা জিন্দেগি আমাদের সকলকে দান করেন। হে আল্লাহ, আজকের যে সকল ভাইয়েরা এই এই মসজিদে দিনী মজলিসের ইন্তজামকারী এবং যারা এতে অংশগ্রহণকারী এবং সহযোগিতাকারী সকলকে কবুল করেন, সকলকে দুজাহানে উত্তম পুরস্কার আপনি দান করেন, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, যারা এখানে নানানভাবে সহযোগিতা করেন, খেদমত করেন এবং এখানে নামাজ আদায় করেন, হে আল্লাহ সকলকে কবুল করেন, সকলকে উচ্চ সম্মানিত করেন, সকলের দিন দুনিয়া আপনি রহমত বরকত দান করেন। হে আল্লাহ, আমাদের সকলের ঘরে ঘরে রহমত বরকত নূর দান করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, সকল আপনজন প্রিয়জনকে কবুল করেন, সমস্ত মুসলমানদেরকে কবুল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর রহমত নাযিল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কামিল হেদায়েত দান করেন, সব গুনাহ থেকে নাজাত দান করেন, সব পেরেশানি থেকে নাজাত দান করেন। হে আল্লাহ, সমস্ত গুনাহে উম্মতে মুসলিমার আপনি মাফ করে দেন। হে আল্লাহ, সারা বিশ্বে মুসলমানরা যেখানে আছে মুসলমানদেরকে দীন ইসলামের উপর ঈমানের উপর আপনি জমায়ে দেন। হে আল্লাহ, সব গুমরাহি থেকে মুসলমানদের হেফাজত করেন, মুসলমানদের আপসে মহব্বত ভ্রাতৃত্ববোধ নসিব করেন, সকল রকমের হানাহানি থেকে মুসলমানদেরকে নাজাত দান করেন, বিশেষভাবে আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করেন, আমাদের দেশের তমাম পেরেশানি বিশৃঙ্খলায় আল্লাহ আপনি দূর করেন। হে আল্লাহ, আমাদের জমিনের ভিতরে অফুরন্ত বরকত রহমত দান করেন। হে আল্লাহ, আমাদের জমিনের ভিতরে অফুরন্ত গ্যাস ও তেলের ভান্ডার আপনি নসিব ফরমায়া দেন। হে আল্লাহ, আমাদেরকে আপনার বানান আপনার বানান আপনার বানান আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল করেন। হে আল্লাহ, অভিশপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে সামিল করেন না, জাহান্নামীদের মধ্যে আমাদেরকে সামিল করেন না। হে আল্লাহ, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপনি মঞ্জুর করেন, আমাদের মা বাবাকে আপনি মাফ করে জান্নাতে পাঠিয়ে দেন। হে আল্লাহ, আমাদের সকল মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়ার থেকে গেছে তাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। হে আল্লাহ, আমাদের উস্তাদগণ যারা আমাদের মুরব্বিগণ তাদের সকলকে মাফ করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করেন। হে আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করেন, আমাদের জন্য হামেশার জন্য রহমতের সায়া আপনি মঞ্জুর করেন। যে জিন্দা রাখেন তো আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন তো আপনার রহমতের কোলে আপনি উঠে নেবেন। আল্লাহ, সকলের রিজিকে বরকত দান করেন, অসুস্থ লোকদেরকে আপনি আল্লাহ সুস্থ করে দেন, আমাদের সকলকে সুস্থতার সঙ্গে আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ মেহরবান মালিক, আমাদের যার যে কোনো মুশকিল আছে আসান করেন, ঋণগ্রস্ত দেয়ার ইন্তজাম করে দেন, সকলের নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করে দেন, সকলকে সব বিপদ থেকে এক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন, সব রকমের দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন, শত্রুদের থেকে হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, ইজ্জত রহমত বরকতের জিন্দগি আমাদেরকে দান করেন। দুজাহানের মালিক, দুজাহান আপনি আমাদের কামিয়াব ফরমায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আমাদের প্রাণপ্রিয় পীর ও মুর্শিদ তরজমান আকাবির শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নম্বর 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমি নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন, তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না। বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না, বলবেন না। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে ব্লক বা রিপোর্ট স্প্যামে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন। কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, নামের ডান পাশে তিনটা অপশন থাকে, মাঝেরটা টাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট, তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে। এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবি মতো এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে, তাতে টাচ করলে
আসবে সেন্ড নিচে ডান দিকে, টাচ করেন চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে। সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিঙ্ক mixlr.com/rafiq_khanka MIXLR। আপনার কাছে লিঙ্ক না থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওয়েব অ্যাড্রেস www.khankabd.com, খানকার স্পেলিং KHANQAHBD.com, খানকা এবং বিডি এর মাঝে কোনো স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হলো এর প্রোফাইলে মসজিদ নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরত আলা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য।